This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আরজে কিবরিয়া আমি সঙ্গে রয়েছি আপনার, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আপনি নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এবং এখানে এসে মানুষ তার জীবনের গল্প বলেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন অতিথি যার জীবনের গল্প আমাদেরকে অনেক অনেক বেশি অবাক করবে। প্রতিবারের মতোই আমরা তার কাছে যাব। যাবার আগে বলতে চাই, এই সব জীবনের গল্প শুনে আমাদের সমাজে প্রতিনিয়ত যারা শ্রোতা রয়েছেন তাদের জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসে। আমরা সেই পরিবর্তনগুলোকে অনুষ্ঠানের শুরুতেই হাইলাইট করতে চাই। প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনি এই অনুষ্ঠানটি শুনে আপনার জীবনে কোনো পজিটিভ পরিবর্তন এনেছেন, কিংবা আপনি কাউকে অনুপ্রাণিত করেছেন, তাহলে আপনি আমাদের এখানে ফোন করে বলতে পারেন কার জীবনের গল্পটি শোনার পরে, কিংবা হ্যালো 8920 কোন পর্বটি শোনার পরে আপনি কোন ভালো কাজটি করেছিলেন, কিংবা আপনার জায়গাটি থেকে আপনি কাউকে পরিবর্তন করার জন্য পজিটিভ অর্থে মোটিভেট করেছিলেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি প্রথমে আপনার নাম এবং ফোন নাম্বারটি, যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, সেই নাম্বারটি স্পষ্ট করে বলবেন। তারপরে বলবেন যে কোন ভালো কাজটি আপনি হ্যালো 8920 শোনার পরে করেছিলেন, এবং সেই ভালো কাজটি খুব স্বল্প সময়ে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আপনার কথা আমরা রেডিওতে প্রচার করব। তো চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে শাকিলের কাছ থেকে শুনে নেই কে সেই বন্ধুটি যার কথা আমরা হ্যালো 8920 প্রচার করছি, এবং যিনি হ্যালো 8920 শুনে জীবনে পজিটিভ কাজ করেছিলেন। প্রথমে আমরা ফোন কলটি শুনবো, তারপরে আরজে শাকিলের কাছ থেকে তার সাথে কথোপকথনটি শুনবো।
আমি আক্তার বলছি। আমি আমার মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করতাম ওনার গল্প শুনে। আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি। কালকে রাত্রির মধ্যে আমি আমার মায়ের সাথে কথা বলে আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকে বিয়ে করি। আপনাদের অনুষ্ঠানের কারণে আমি অনেক লাভবান হই, আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে।
আফসার বলছেন?
জি
আফসার, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে।
জি জি, ভালো আছেন?
হ্যাঁ, আপনি বলেছেন যে আপনি আপনার মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতেন, কেন আপনি আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন?
যখন 7 বছর বয়স তখন আমার আব্বু আম্মু জগা লাগে যাওয়ার পর আমার আম্মুর কথা হয়তো আঘাত পেয়েছিল, তখন থেকে আমি আমার আম্মুকে খুব খারাপ জানতাম। এখন আমি আমার মার সাথে অনেক ভালো, অনেক সুখে আছি।
তো এই পরিবর্তনটা কি করে এলো?
পরিবর্তনটা এসেছে যে আপনাদের 109তম পর্ব ইন্দুল ভাইয়ের জীবনের গল্প শুনে।
হ্যালো 8920 তে ইন্দুলের গল্পের কোন অংশটুকু শুনে আপনার মনে হলো যে আপনার প্রেমিকাকে বিয়ে করে ফেলা উচিত?
ইন্দুল ভাইয়ের কাছে আমি দেখলাম যে উনি নিজে উপস্থিত থেকে নিজে চোখের পানি দিয়ে আর ওনার হাতের মেয়ে দিয়ে একসাথে ওনার ভালোবাসা মানুষের হাতে এঁকেছিল। তো আমার কাছে অনেক কষ্ট লাগছে। তবে হ্যালো 8920 শোনার পর আমি প্রথম আমার মায়ের কাছে যাই, ওনার কাছে ক্ষমা চাই আর কি। ক্ষমা চাওয়ার পর উনি আমাকে যে সত্যতা দিল যে ওই মেয়েটাকে বিয়ে করলে আমি তোমাকে ক্ষমা করতে পারি, সঙ্গে সঙ্গে আমি আমার আম্মুকে নিয়ে ওবারকে গিয়ে ওদের বাবা মাকে ঘুম থেকে উঠিয়ে কথাবার্তা ফাইনাল করে ফেলি। রাতের 4টার দিকে ওনাকে মুজি থেকে কাজ নিয়ে
এই যে আপনার জীবনে এত বড় পরিবর্তন এলো, এবং আপনি আপনার মায়ের সঙ্গে কথা বললেন, মার কাছ থেকে আপনি ক্ষমা পেলেন, এবং আপনার যে পছন্দের মানুষ তার সাথে আপনার বিয়ে হলো, এখন কি আপনি সুখী?
একদিকে মায়ের পাইতেছি, অন্যদিকে নিজের ভালোবাসা মানুষকে কাছে পাওয়া আনন্দ পাইতেছি। আমি মনে করি আমার সাথে সুখী আর পৃথিবীতে আর কেউ নাই।
আফসার, আমরা জেনে অনেক খুশি হলাম যে আপনি হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে পরিবর্তন গুলো এনেছেন, এবং আপনি আপনার মায়ের কাছ থেকে ক্ষমা পেয়েছেন, এবং আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনি কাছে পেয়েছেন, জীবন সঙ্গিনী বানিয়েছেন। তো আপনি অনেক অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের হ্যালো 8920 আমার পক্ষ থেকে হাজার সালাম, হাজার সালাম।
অনেক ধন্যবাদ শাকিল, এবং সেই বন্ধুটিকে যিনি আমাদের এখানে ফোন করে বলেছিলেন যে তার জীবনে এই পজিটিভ পরিবর্তনগুলো এসেছিল। এবং আমরা প্রতিনিয়ত বিশ্বাস করি আজকে যে জীবনের গল্পটি প্রচার হবে সেই জীবনের গল্পটি শুনে অনেকে অনুপ্রাণিত হবেন, এবং সবসময় আমরা বলে থাকি যে হ্যালো 8920 সবসময় এমন গল্পটি প্রচার করে থাকে যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র মোটো। এছাড়া জীবনের যে কোনো রকমের গল্প, সেটা ভালোবাসার হোক, দুঃখের হোক, কষ্টের হোক, আনন্দের হোক, বেদনার হোক, যে কোনো বিষয় হ্যালো 8920 এসে আপনি বলতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা আজকে আমাদের অতিথি যিনি রয়েছেন তার কাছে একটু প্রথমে হাই হ্যালো করে নিই। আপনি আপনার নামটা একটু বলবেন প্রথমে?
আমার নাম স্বপ্ন।
আপনি কি হ্যালো 8920 শোনেন?
হ্যাঁ শুনি।
কবে থেকে শুনেন?
আমি অনেকদিন যাবত শুনি, মনি মনীষা ওদের গল্প যখন থেকে প্রচার হচ্ছে, বর্ষা, রন্টি, তারপরে
আপনি প্রায় বলা যেতে পারে
রানা প্লাজার যে ছেলেটা এসেছিল,
তারপরে প্রচুর মানে অনেক পুরনো এক দেড় বছরেরও অধিক সময়। প্রিয় শ্রোতা, আজকে স্বপ্ন রয়েছে তার জীবনের গল্প বলার জন্য এখানে। স্বপ্ন আসলে আমাদের কোন স্বপ্ন দেখায় সেটা আমরা জানবো, তবে তাকে দেখার জন্য হোক কিংবা তাকে কোনো প্রশ্ন করার জন্য হোক আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে আপনি তাকে দেখতে পারবেন এবং তাকে নিচে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আর অবশ্যই ওই পেজটিতে লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে আমাদের আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920-র মেম্বার হয়ে যেতে পারবেন। স্বপ্ন আমরা শুরু করি, কোথা থেকে শুরু করবেন?
যেদিন জন্ম নিয়েছি পৃথিবীতে সেদিন থেকে বলি।
জি প্লিজ।
যেদিন আমার জন্ম হলো তো আমার দাদি আমার মার কাছ থেকে নাকি আমাকে ছেলে দিছে।
কেন?
আমি মেয়ে হয়েছি।
ও হো হো।
কারণ আমার বড় চাচার ঘরে অলরেডি ছয়টা মেয়ে হয়েছে, যখন দেখলো যে আমি মেয়ে হয়েছি তখন হাত দিয়ে এরকম ফেলে দিছে নাম না কেটে।
যে আপনার মায়ের কি আপনি প্রথম সন্তান ছিলেন?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা।
তো আমার মা হাত দিয়ে নাকি আমার নাকটা ধরে রাখছে, পরে আমার আব্বা দৌড়ে আসছে।
কি করতো আপনার বাবা?
কন্ট্রাক্টর ছিল।
আচ্ছা।
আমার জন্মের পর আমি খুব সুন্দর হয়েছি দেখে আমার আব্বা বলতেছে তার মাকে, মা দেখো তোমার মতো সুন্দর হয়েছে, দাদি এই আচরণ করছে আমি শুধু শুনছি। কিন্তু পর দাদি আদর ভালোবাসা পাইছি।
আচ্ছা। বাড়ি ছিল কোথায় আপনাদের?
ঢাকা মহাখালীতে আমরা থাকতাম।
ঢাকার লোকাল আপনারা? স্থানীয়।
এক সময় আস্তে আস্তে যখন বড় হতে আসছি তখন বুঝতেছি কি দাদি ভালোবাসা ঠিক আছে তবে আমার ভাইদেরকে বেশি ভালোবাসে।
আচ্ছা।
যদি ভাইদের কখনো জ্বর টর হয় তাহলে বলতো যে আমরা বোনরা কেন মরি না আর ভাইরা কেন সুস্থ হয় না।
আমি উঠলাম
তো একদিন আমি প্রথম সামরিক পরীক্ষা দিয়ে বাসায় আসছি, আমার মা গেছে তালিমে, হঠাৎ করে কতগুজন লোক আমাদের বাড়িতে আসছে। তো আমি ছাদের উপর থেকে বলতেছি আমার মা বাসায় নেই। তো বলতেছে কি মায়ের বাসায় নেই তো কি হয়েছে, গেট খোলো। আপনাদেরকে তো চিনতে পারলাম না, গেট খুলবো কেন, চিনবা চিনবা একটু পরেই চিনবা। তো আমার মাকে খবর পাঠানো হয়েছে, পর মা আসছে এসে গেট খুলছে, পরপর মা বলতেছে চুলগুলি আছড়া।
আপনাকে বলছি চুলগুলো আছড়া?
হ্যাঁ, চুল চুল আছড়াইলাম। আমি এমনিও ফিটফাট থাকতাম, চুল আছড়াইলাম। মা বলতেছে চোখে একটু কাজল দি, চোখে কাজল টাজল দিছি, বলতেছে বেশটা পাশে ঘোলাম এটা পর। পরে বলতেছে কি ওরা যে আসছে ওরা যদি তোমার জিজ্ঞেস করে কোন শরীর পড়তে পারো তুমি কিন্তু বইলো পারি। পরে ওই লোকদের সামনে নিয়ে গেল, ডাক দিল, ওরা বললো তোমার নাম কি, নাম বললাম, তুমি তুলে ফেলো তোমার ঠিকানাটা, লিখলাম, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো, বললাম যে হ্যাঁ পারি। তো আমি ইয়াসিন সুরা যে একটু পড়া শুরু করছি, একটা লোক বলতেছে আর শোনা লাগবে না বুঝছি। আমি বলতেছি কেন বলবো না, সারাদিন আমি মুখস্থ করছি আমি বলবো। পরে ওরা বলতেছে কি এই মেয়ে দেখি ঘাড়ে রক্তে এরা। ওরা চলে গেল। চলে যাওয়ার পর তখন ছিল 24 এপ্রিল 1992, 10ই বৈশাখ আমার পরীক্ষা শেষ। সেদিন হঠাৎ করে অনেকগুলো বোন, আমার চাচাতো বোন মামাতো বোন ওরা বাড়ি ঘুরে গেল, কি এত লোক কেন আমার বিয়ে।
মানে আপনি তখন পর্যন্ত জানেন না যে আপনার বিয়ে হতে যাচ্ছে?
না, আমার বিয়ে হতে যাচ্ছে না। ওরা সবাই হলুদের শাড়ি পরে আসছে, আমি ভাবছি কি আমাদের পাশের বাড়ি আবার বিয়ে হচ্ছে, ওইখানে বোধহয় গায়ে হলুদ দাওয়াত, আমাকেও মনে হয় ইনভাইট করছে ওরা আমার নিচে। তো আমি বলতেছি এই আমার না গায়ে হলুদের শাড়ি নেই, আমার একটা শাড়িও মা কিনে দেয় নাই, তোরা কেউ কি বেশি শাড়ি আনছস, তাহলে আমি একটা পরে দেবো। বলতেছে না চাষি তোর জন্য কিনছে। তখন পর্যন্ত আমার যারা তো বন্ধু আছে বড় ওদের কারো বিয়ে হয়নি। তো ওরা বললো কি চল শাড়ি পরে, তো আমার শাড়ি পরানো হইলো, খুব খুশি বিয়ে বাড়িতে যেতেছি। এখন দেখি কি আমাকে কুলো দিয়ে বরণ করা হইতেছে, কি রে আমার গায়ে হলুদ দিতেছে কেন? স্বাস্থ্যবনকে বলতেছে ওই বাড়ি যাবি না, কয় না আমি দেখ না একটু পর কি হয়। তো আমার গোসল টোসল করাইতেছে, কি ব্যাপার আমার শোলে ডোলে ডোলে গোসল করে কেন, হলুদ লাগাইতেছে কেন, আমি তখনও বুঝতেছি না। পরে কিছুক্ষণ পরে দেখা গেল যে বরযাত্রী চলে এসছে, আর আমাদের বাসায় খুব রান্না বাড়া হইতেছে। বরযাত্রী আসতে আমি তখনও বুঝি না আমার বীর বরযাত্রী, আমি জানালা দিয়ে তাকায় তাকায় দেখতেছি, তো ওরাও আমার দেখতেছি জানালা দিয়ে তাকায়। কিছুক্ষণ পরে দেখলাম যে আমাকে বলা হইতেছে কবুল বলার জন্য।
হু, ইজ দিস রিয়েলি ট্রু? আমি অনেক অবাক হচ্ছি, অসম্ভব কিছু না। কত সালে আপনার বিয়ে হয়?
92 সালে।
কবুল বলে ফেললেন?
হ্যাঁ, আমি তো জানি না।
কবুল কেন বলতেছেন সেটাও জানেন না?
না, আমার মা বলতেছে, গাড়িওয়ালা লোকটা দেখছো না, পয়সা যখন বলবো বলো মা কবুল, তুমি তো এখন আস্তে করে বলবা কবুল।
কবুল জিনিসটা কি, কবুল কেন হয়, কিচ্ছু আপনাকে বলা হয়
না? আমি কখনো বিয়ে পড়াইতে দেখিনি।
কিন্তু আমি যতদূর জানি এভাবে তো শরীয়ত মোতাবেকও বিয়ে হওয়ার কথা না, এটা তো করা সম্ভব না, এটা হবে না এবং এটা করা যায় না আমি যতদূর জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে। যাই হোক, এরকম ভাবেই হয়েছে, আপনার ক্ষেত্রে যেটা বাস্তব সেটাই সত্য।
ওকে, তো নিয়ে এসে বললো
কবুল, আপনি নাস্তা রাস্তা বলে দিলেন কবুল কবুল কবুল। ওকে ফাইন, তারপর
শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে আসা হলো। আমি তাকায় তাকায় দেখতেছি সব, কই নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, বেড়াইতে আসলাম কি হয়ে আসলাম না, একাই আমার উঠাই দিল। আর আসার সময় মা কেন তো কাঁদলো, কাপসিরা কেন কাঁদলো, মানে আমি কোনো কান্নাকাটি করিনি বিয়ের সময়। আমি ভাবতেছি
কোন ক্লাসে পড়তেন তখন?
তখন আমি ক্লাস 7 এ পড়ি,
ক্লাস 7 এ পড়ি,
প্রথম সামরিক পরীক্ষা দিছি।
12 বছর বয়স আপনার তখন? ওকে,
পূর্ণ হয় উনি তখন।
আচ্ছা আচ্ছা।
পরের দিন সকালবেলা বউ বা যে অনুষ্ঠানটা হয় তো ওরা আয়োজন করছে, আমার বাবার বাড়ি থেকে লোকজন আসছে। আসার পর দেখি খুব গেঞ্জাম, কি আমার বিয়ের সময় নাকি আমার এক মামা শ্বশুরের বাড়ি দেখানো হয়েছে। এখন যখন বৌভাত অনুষ্ঠান হইতেছে, ছেলে নিজের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তখন দেখে আমার আব্বা একদম হয়েছে, আমি এত গরিব বাড়ি মেয়ে দিব না, আমি মেয়ে নিয়ে যাবো
বিয়ে হওয়ার পরে।
হ্যাঁ, বিয়ের পরের দিন তো আমার হাজবেন্ডকে নিবে না, শুধু আমাকে নিবে, বলতেছে আমি মেয়ে নিতে আসছি, মেয়ে নিয়ে যাবো, আমার ঠকানো হয়েছে তো আমাকে নিয়ে গেছে। পরে
ওই সময়টাতে ছেলেদের সঙ্গে আপনার কোনো কথা হয়নি, দেখা হয়নি যখন বাড়িতে গেলেন?
না, তখন একটা দেড়টা বেজে গেছিল, গ্রামের বাড়ি, কাদা ছিল, অনেক বৃষ্টি বৃষ্টি।
মানে কার সাথে বিয়ে হচ্ছে কি অবস্থা আপনি কিছু জানেনও না?
ছেলেটাকে আমি আর দেখিও নেই,
আগের দিনও বোঝেননি, বিয়ে যাকে করলেন সেটাও বুঝলেন না। মাই গড, মাই গড। ওকে, তারপর
নিয়ে আসতে নিয়ে এসে বলছে যে স্কুলে, তো আমি স্কুলে আবার আসলাম, তো ওরা সবাই বলতেছে কিরে তোমরা বিয়ে হয়ে গেছে, তোমরা বিয়ে হয়ে গেছে, তুই কেন আবার স্কুল আসতো? স্যারও জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তুমি স্কুলে আসতো? আমাকে স্যার কই আমার বিয়ে দিচ্ছে, আমার বিয়ে হয় নাই, তো নিয়মিত স্কুল যাইতেছে আগের মতোই। আমাদের বাসায় আবার আমরা অনেকটি ভাই বোন, 4 ভাই 3 বোন, সবার মধ্যে আমি বড়। তখন আমার মা 4 মাসের প্রেগনেন্ট, আমার যখন বিয়ে হয়, আমাদের দেখাশোনার জন্য কাজের লোক রাখা হতো দুজন,
আর
একটা খালাতো বোন ছিল জাস্ট আমার জন্য। তারপর আমি ক্লাস ঠিক মতো করতেছি, হঠাৎ করে একজন লোক আমার স্কুলের গেটের সামনে আসলো, আমার ছুটি হয়েছে, বলতেছে একটু দাঁড়াও, কে আপনি, তুমি জানো না আমি কে? না তো আপনি কে, আমি জানি না, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি জানো না, ওই দিন আমাদের বাড়িতে গেলা, তোমার আব্বা নিয়ে আইসা পড়ছে তোমারে। তারপরে ওইখানে প্রতিদিন সে দাঁড়াইতো, তারপরে আমি জিজ্ঞেস করছি আমার মাকে এসে, মা ওই জায়গায় যে একটা ছেলে দাঁড়ায় থাকে, ওই ছেলেটা কে? বলতেছে ওর সাথে তো বিয়ে হয়েছে। তখন মিলে গেল ওই ছেলের কথা, মায়ের কথা, আমিও আস্তে আস্তে ওর সাথে কথা বলা শুরু করলাম।
আচ্ছা,
তো ও একদিন বলতেছে যে আমার সাথে তোমার চলে যেতে হবে। তারপর আমার মার কাছে এসে বলে দিছি মা, ও বলতেছে ওর সাথে চলে যেতে, আর আব্বা তো জানতে চায় যেন আমি না আসি জায়গা।
মা এটা বললো?
মা বললো।
ওকে,
বললো যে বিয়ে হয়েছে মা, স্বামীর বাড়ি যাইতেছে লাল শাড়ি পরে ফিরে আসবা, সাদা কাপড় পরে।
মা এটা বললো?
হ্যাঁ।
ওকে,
আমি সত্যি সত্যি এটার পরীক্ষার দিনে আমি ওর সাথে চলে গেলাম। রমজানের 5 দিন আগে গেছি, ঈদের পরের দিন সকালবেলা আমি রান্না করতে চাই প্রতিদিন, তো রান্না করতে গেছি, চাউল ধরতে দেন আমার, বলতেছে তোমাদের আলাদা করে দিচ্ছি। আমি ভাবছি যে আলাদা মানে শুধু আমাদের দুজনের রান্না, আমি আর মনে মনে খুশি যে এতগুলি রান্না আর আজকের থেকে করতে হইব না, শুধু দুজনের রান্না করবো। আমি বলছি চাউল কমাই নিছি।
আপনি কি রান্না করে পারতেন এর আগে?
না, বিয়ের আগে রান্না করে ঢুকি,
মানে ওখানে কি রান্না করে করতে?
হ্যাঁ, করতে হইতেছে।
ওকে,
তো আমার দেবর কে বলতেছি হ্যাঁ আমাদের দুজনে চাউল নিছি, আলাদা চাউল নিছি। ও বলতেছে আলাদা চাউল হবে না, আপনার স্বামীর ইনকাম করে নিয়ে আসতে হবে, ওই চাউল দিয়ে আপনার ভাত রান্না করে খাইতে হবে।
তখন আপনার স্বামী কি করে?
কিছুই করে না সে।
ওনার বয়স কত?
17-18।
ওকে, তারপর?
তারপর আমার স্বামীকে বলো আপনি কাজ করে আসলে তবে টাকা দিয়ে চাল কিনতে হবে, কারণ কি কাজ করবো, তাহলে আমি খাবো কি জানি না।
আমার স্বামী এটা বলে দিলেন,
যে আনছে তারকে জিজ্ঞেস করো, আমি কাজ নিতে আনছে, কামে আনি নাই, বাবাই বিয়ে করেছে, বাবার কাছে যা খাবো।
হু, তারপর
সারাদিন না খেয়ে রইলাম, রাতে আর ঘুম আসে না আমার, না খেয়ে থাকার তো অভ্যাস নেই আমার, সকাল বেলার দিকে কাপড় কাচতেছি একটা সাদা শার্ট, ও বারবার কাচতেছি। তা আমার খালা শাশুড়ি বলতেছে তুমি বারবার কাপড় কাচতেছো কেটা, আমি বলতেছি এর মধ্যে হলুদ লেগে আছে তো উঠে না। এখন বলতেছে এই জায়গায় তো কোনো হলুদ নাই, আমি ক্ষুধার চোটে মানে ওই হলুদ দাগটা দেখতেছি।
এটা কিন্তু হয় প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানবেন, এক ধরনের হ্যালুসিনেশন। ওকে হ্যাঁ, তারপর
তো বলতে সাহারে রাতের একটা বাচ্চা মেয়ে তোর আনছস, ও খাবার দিব কোথেকে, তোরা এক মুঠ ভাব দিও দে। তো আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলতেছে তুমি এখন খাও, বিকেলবেলার থেকে পরে বলো কাজে যেতে। লজ্জা সরম তো তখন নাই, বুঝি না, ক্ষুধা লাগছে, খাবার দিছে খেয়ে ফেলছি। তো আমার হাজবেন্ড বলতেছে আমার রেখে কেন খেয়েছো, আমি বলতো আপনি আপনার মায়ের কাছে ভাত চান।
মানে this is called life story because there is no emotion, oh the hard truth. এটার মধ্যে আপনি কোনটা নেবেন, দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আনন্দ নেবেন? ওকে যাই, তারপর
আমি বলতেছি যে আপনাকে তো কাজ করতে বলছে আপনার মা, আমি পারবো না। এ কথা বললে উনি বোধ হয় কোনো তার আত্মীয় স্বজন বাড়িতে, এখানে হয়তো কারণ মামা ওটা আমার ঘর থেকে খাইছে আমি জানি না। তো পরের দিন আমি দেখতেছি স্কুলের বাচ্চারা আচার কিনতেছে, তো ওটার দিকে তাকায় তাকায় মনে করলাম কি এই আচারটা যদি আমি বানাই, আমার মাকে আচার বানাইতে দেখতাম আমি, ওরা তো আমার কাছ থেকে টাকা দিয়ে আচার কিনবে, কিনলে ওই টাকা দিয়ে চাউল কিনা যাবে, তাহলে আচারটা আমি বানাই। তো পুকুরে গিয়ে দেখি মামা শ্বশুর অনেকগুলো বড়ই এবং পেতুল গাছ আছে, তো পুকুরে নেমে আমি তেঁতুল আর বড়ইগুলো করে করে আনছি, ওটা আচার বানাইছি, প্রথম ইনকাম করছি মানে 18 টাকা। আচার টাকার
আচার গুলো আপনি বিক্রি করলেন?
হ্যাঁ।
কোথায় বিক্রি করলেন?
পাশে স্কুল।
বাচ্চারা
ওই লোভে বেশি করে নিতে আসতেছে।
আপনার এই বুদ্ধিটা মাথায় আসলো কিভাবে?
যে ও যে দুদিন ধরে আমার হাজবেন্ড না খেয়ে দেখি আচার বিক্রি করলে তো আমার কাছে টাকা হবে।
আচার বানালেন কিভাবে, কারণ আপনি তো আগে রান্নাঘরে জানেনি?
আমার মাকে দেখছি বানাইতে,
ওইভাবে চিন্তা ভাবনা করে মাঝে ভাবে করতে ওইভাবে আপনি
বানিয়েছেন, ওইভাবে করে আচার বানাই বলছি, কোনো পাঁচফোড়ন ছাড়া, শুধু ওইগুলি একসাথে সিদ্ধ করে একটু লবণ একটু চিনি ছিটিয়ে দিয়ে, বাচ্চারা তো এমনিতে মজা লাগে যাতে।
এখন 18 টাকা ইনকাম করলাম ওই সময়টা,
18 টাকা ইনকাম করে ওই দিন থেকে আমি আমার সঞ্চয়ের ব্যবস্থা করলাম।
প্রিয় শ্রোতা, দিস ইজ দা পার্ট অফ দ্য স্টোরি, এই জীবনের গল্পটি আজকে স্বপ্ন এখানে জীবনের গল্প বলছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত আপনি কল্পনা করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়েল লাইফ স্টোরি প্রিয় শ্রোতা, এটার প্রত্যেকটা বাঁকে বাঁকে অনুমান করা যায় না যে একটা বাঁকের পরে আরেকটা বাঁকে কি এসে অপেক্ষা করছে, শুধু অপেক্ষা করুন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছে প্রিয় শ্রোতা, আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, কোনো প্রশ্ন থাকলে ওখানে এসে করবেন, এবং একই সাথে আপনি হ্যালো 920 মেম্বার হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ভালো রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস।
এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসেব আছে। কেন, রাত 10টা, উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শুন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের পাঁচ স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ভালো রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents. Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, রয়েছে আর জে শাকিল, খালিদ, লোবান এবং আর জে লাবিব। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার লাখ লাখ শ্রোতাকে, যাদের আন্তরিকতায় আজকে হ্যালো 8920 হাঁটি হাঁটি পাপা করে এত দূর চলে এসছে। আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখে প্রিয় শ্রোতা, স্বপ্ন শব্দটা দিয়েই আজকের হ্যালো 8920 তে বোধ হয় কিছু একটা ঘটতে যাবে। কারণ আজকে স্বপ্ন আমাদের সঙ্গে রয়েছেন, তার জীবনের যে বাঁকগুলো সেগুলো হয়তো আমাদের নতুন করে ভাবতে শেখাবে আমাদের জীবন গড়ার স্বপ্নে। প্রিয় শ্রোতা, আপনি এখানে আপনার জীবনের গল্প এসে বলতে পারেন, সেজন্য যেটা করতে হবে আমাদেরকে ফোন করে বলতে হবে। প্রিয় শ্রোতা, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। হ্যাঁ, তেঁতুল বিক্রি করে 18 টাকা রোজগার করলেন, তারপর
10 টাকা আমার হাজবেন্ডকে দিলাম, 8 টাকা আমি, আমাদের মাটির ঘর ছিল পাশ কোপটি ওইখানে ব্যাংকের মতো বানিয়ে ওইখানে রাখলাম। এর মধ্যে আমার বাবা মা কিন্তু আর আমার সাথে যোগাযোগ করে না। আমার আব্বা বলছে যে মেয়ে আমার সম্মানের দিকে তাকায় না চলে গেছে ওইখানেই থাক।
আচ্ছা, শ্বশুর বাড়ি কত ছিল?
গাজীপুর।
আচ্ছা, হ্যাঁ, তারপর?
তারপরে উনি গিয়ে চাউল কিনে নিয়ে আসলো, শুধু চাউল। ভাত রান্না করলাম, এখন খাবো কি দিয়ে? পরে কলমি শাক উঠালাম, আগে শাক খেতাম না, মা বলতো ডাক্তারে যাবে, আমাকে পড়লে আবার কিনে কিনে লাগাবো। শাক করে তেল নেই, পেঁয়াজ নেই, এমনি সিদ্ধ করলাম। আমার শাশুড়ি একটা মরিচ গাছ ছিল, মরিচটা দিয়ে সিদ্ধ করলাম। আর মরিচ খেতে পারতাম না, তো আমার হাজবেন্ড তো গ্রামের ছেলে, মরিচ খেয়ে অভ্যস্ত। আমি ওই শাক খাইতেছি, আমার নাক দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, জিব্বা দিয়ে পানি পড়তেছে, ঝালের তুষ্টি। তারপর প্রতিদিনই আমি আচার বিক্রি করি, উনি টাকা দিলে চাউল আনে, আর সেদিন কম বিক্রি হয় সেদিন দিতে না পারলে আর চাউল দেয় না। আর আমিও মনে মনে ঠিক করছি 10 টাকার উপরে যা হবে তা আমার,
শুধু 10 টাকা দেবো চালের জন্য,
চালের জন্য।
আচ্ছা,
তো আমি নিয়মিত এখানে টাকা জমানো শুরু করলাম। এর মধ্যে আমার ননাসের মেয়ে এবং খালা শাশুড়ি ওদের সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছে। ওদের সাথে দড়ি লাভ খেলা, পুকুরে ঝাঁপ দেওয়া, মাছ পুকুর থেকে ধরা, মানে এইভাবে কাটতেছে। যে বাবা মাকে রেখে আসছি সেই ফিলিংসটা আমার ভিতরে কাজ করতেছে না, ওই আনন্দে আনন্দে, অথচ এই যে কষ্ট করতেছি বুঝে উঠতে পারতেছি না। হাজবেন্ড তো খুব আদর করে, মাথায় চুল বেঁধে দেয়, মাথায় তেল দিয়ে দেয়।
তো হাজবেন্ড তখন বলেন না তুমি কাজ করো না কেন?
ওইটা বলার মতো জ্ঞান বুদ্ধি আমার মাথায় হয় না।
এক্স্যাক্টলি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। ও বলবেই বা কেন, ওর ভিতরে তো সে জ্ঞানটাই হয়নি সেই মুহূর্তে, ও শুধু পেটের জন্য কোন রকম ভাবে একটা ব্যবস্থা করছে চারপাশ দেখে। সেটাই আমাকে অনেক বেশি মানে অবাক করছে যে এই সেন্সটা কিভাবে কাজ করছে। ওকে, তারপর?
তারপর এক সময় আমি তখন তো নাবালক ছিলাম, এক সময় আমি সাবালক হইলাম। এর মধ্যে খবর পেলাম আমার ভাই হিসেবে,
ওকে,
তো ওনাকে বললাম কি চলেন না দেখে আসি, না গেলে তোমার আব্বা আমার মারবো, তাহলে আমার মিয়া আপনি দূরে দাঁড়ায় থাকেন, আমার একটু বাসা দিয়ে দিন। আমার ভিতরে আর ওই ভয় কাজ করে না, আব্বার মান সম্মান নষ্ট করে আমি আসছি, আব্বা তোমার মায়ের ভাই হয়েছে খুশি, তো আমি বাড়িতে গেছি। আমার চেহারা দেখে আমার আব্বা যে কখনোই মারে নাই, ঠাস করে একটা চোর মারছে মারে,
দেখার সঙ্গে সঙ্গে,
দেখার সঙ্গে সঙ্গে, মানে আমার চেহারা কেন এরকম হয়েছে, গেসুদগা ভালো থাকবি, এই অবস্থা হয়েছে কেন তোর চেহারা, কি তোর পরনে কাপড়, মার খেয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম। পরে একটু পরে আব্বাই আবার আমার চড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিল, দিয়ে বলতো ও আসতে পারবো না,
জামাই ভিতরে আসতে পারবে
না।
মহাখালী থেকে আপনাদের নিজেদের বাড়ি ছিল?
জি। তা আমি বাবা মার কাছে রইলাম, ওনারা বললাম কি আপনি আমার সাথে চুপচাপ করে দেখা করে দেন। তো যখন দেখা করতে আসে আমার মা লুকিয়ে ওরা খাওয়ায়। তো এরকম করতে করতে আমার আব্বা বলতেছে তাহলে তুমি অষ্টম শ্রেণীর পরীক্ষাটা দিয়া হলো, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। তো পরীক্ষার সময় ও আমার বাড়িতে প্রতিদিন আসে, আমি বলতেছি কি আপনি আপনাদের বাড়িতে প্রতিদিন আসেন কেন, এখন তো আমি আপনাদের বাড়িতে যাই না, তারপরের দিন যদি আবার আসেন কলম দিয়ে খুচাম, পরের দিন ঠিকই আসবে। আসতে আর আমি কলম দিয়ে লিখতাম, তখন রদ কলম ওইটা চোখা থাকতো, ওইটা ছিঁড়া মারছি,
মানে আসলে রাগ করতেন কেন?
হ্যাঁ, ওর সাথে রাতে ঘুমাইতে হইতো,
এটা আপনার পছন্দ হতো না? ওকে ওকে, তারপর
কলম মারছি, পরে ওনার কপালে আর চোখের নিচে লাগছে, লাগার সাথে সাথে কেটে গেছে। রক্ত বেরোচ্ছে, আমাকে যে থাক, মার কাছে বললেন না রাত্রে আপনার সাথে ঘুমাবো। তখন মার মায়ের ভয়, স্বামীর ভয় ঢুকে নাই। পরে কাকার বাড়িতে যাইতাম, কাকার বাড়িতেও থাকতো, রাত্রে যাওয়ার কথা মনে নেই। পরের দিন সকালবেলা বলতেছে তো আসলো না, কেমনে আসম, পইরা ঘুমাই গেছি। কিছুদিন পরে আমার হাজবেন্ডকে আমার আব্বা দেখছে, অমনি আব্বা একটা চর মারছে। হ্যাঁ, বলছে তোর না করছি, আমার বাড়ির সীমানে আসবি না, যা হয়েছে হয়েছে, আমার মেয়ের এই জায়গা থেকে আমি ক্লোজ করে দেবো সব, তুই আসবি না। পরে আমার আব্বা চলে গেছে, ডাকারে কইরে ও গিয়ে আমার পা ধরে কান্নাকাটি করতেছে, তোমার ডিভোর্স করে ফেলাইব। ডিভোর্স কি? ডিভোর্স করলে তুমি আর আমি একসাথে দাঁড়ায় কোনো দিন কথা বলতে পারবো না, তুমি আর আমার বাড়ি যেতে পারবো না, আমিও তোমার বাড়িতে আসতে পারবো না, তাহলে কি করবো? পরীক্ষা আমার, চল পালাই যাই বাড়িতে, দেখা তুই দেখো তো আমার বান্ধবীর মতো হয়ে গেছে গো। আচ্ছা চলেন, শেখা
কিসের পরীক্ষা? কিসের কি?
স্বামী হাত ধরে চলে এসে পড়ছে, তখন ভাড়া নিত আপনার 6 টাকা মহাখালীর থেকে। তো আমার মা বললাম কি মা আমার 10টা টাকা দাও, কি করবি? জাম্বুরা বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর, আমি 2টা জাম্বুরা কিনে নিয়ে আসবো। মা 20 টাকা নোট দিলে বলে 10 টাকা ভাঙবি, 10 টাকা ফিরে নিয়ে আসবি। আমি 20 টাকা নিয়ে আমার হাজবেন্ডের নিয়ে চলে আসছি, কারণ হাজবেন্ডের কাছে গাড়ি ঘোড়া ছিল না। দুইজন 12 টাকা দিয়ে আসছে, 8 টাকা ছিল, ওই 8 টাকা দেওয়ার চল কিনছি। কিছুদিন পর খালা শাশুড়ির সাথে দই লাভ খেলতেছি, হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ছি। শাশুড়ি বলতেছে মনে হয় অনেকদিন খেলে না, হঠাৎ খেলছে, এজন্য ব্যথা, এরকম ব্যথা পেটে। পরে মেয়েরা মহিলারা জব করে, ওনাদেরকে ডাক দিচ্ছে, তো বলছে আপনাদের বউ তো প্রেগনেন্ট, আর দই লাভ খেলাতে তার সমস্যা হয়েছে, সেই জন্য আর দই লাভ না খেলে। এখন আমার শাশুড়ি আর দই লাভ খেলতে দেয় না, পুকুরেও যেতে দেয় না। কি হইলো আমার, আমার জানি কি অসুখ হয়েছে, আমি আর প্রেগনেন্ট শব্দ বুঝি না। আমি বলতেছি আমার জানি কি অসুখ হয়েছে, আমার তাহলে আমারে জানাইতে হবো আমার কি অসুখ হয়েছে। ওই লোকের দিয়ে খবর দিছি আমার না অসুখ হয়েছে, কি অসুখ হয়েছে? তো প্রেগনেন্ট অসুখ হয়েছে, আমার কোথাও যেতে দেয় না।
আমি হাসবো না কাঁদবো, আসলে কোন ইমোশনটা নিব? ওকে, আসলে বুঝতে পারছি না, দিস ইজ রিয়েলি ইনটলারেবল। একটা মেয়ের সাথে কি ধরনের আচরণ ফ্যামিলিতে করা হয়? প্রিয় শ্রোতা দেখেন, সে বিয়ে হলো বুঝলো না, সে স্বামীর সঙ্গে হাত ধরে পালিয়ে যাচ্ছে আবার সেই মেয়েটাও, কারণ তার খেলার সাথে জুটে গেছে। ওখানে গিয়ে আবার সে তেঁতুল বিক্রি করে জোগাড় করছে, মানে ইটস লাইক আ পিকনিক লাইফ। আমি ঠিক জানি না, প্রেগনেন্ট হচ্ছে একটা অসুখ যেটা মাকে বলতে হবে। ওকে ফাইন, তারপর
কথাটা শুনে মা তো বুঝলো, মা আব্বার হাতে দুই কান্নাকাটি করছে, আব্বা কোনো কথা শোনে না। আমার আব্বা আবার তার মা ভক্ত ছিল, দাদি বললো আমি গিয়ে নিয়ে আসুন, তুই কি করস দেখবো। ও দাদি নিয়ে গেল আমার বাড়িতে, নিয়ে যাওয়ার পর যত্ন অতি ভালো হয়েছে, আমার প্রথম সন্তান জন্ম হয়েছে।
প্রথম সন্তান জন্ম হলো আপনার, আপনার তখন বয়স কত?
আমার বয়স 14 বছর হইতে 2 মাস বাকি আছে।
হু মাই গড। তারপর
এর মধ্যে আমার ভাই
হাজবেন্ড কিছু করে না, আপনি সন্তান কি জিনিস বুঝেন না, সংসার কি জিনিস বুঝেন না, হাজবেন্ডের প্রতি ভালোবাসা কি জিনিস সেটাও বুঝেন না ঠিকমতো, আর কোনো রোজগার নেই, প্রথম বাচ্চা হয়ে গেল। শ্বশুর কি করতো আপনার?
আমার শ্বশুর গ্রামে যা করে ওই হাঁস করতো, কৃষি করতো।
আপনার বাবা কি জেনে বিয়ে দিয়েছিল?
কেন বিয়ে দিচ্ছে আমি আজও জানি না, এর উত্তর আমার বাবা মাই জানে।
ওকে, তারপর?
তারপর জ্ঞান ফিরে পর বাচ্চাটা আমার কাছে দিচ্ছে, আমি বলতেছি যে বাবু টাকা তখন আমি কোলে নিছি, মেয়ে বলতেছি মা কার মতো হয়েছে ও দেখতে, বলতেছি কি জানি ও তো তোমার মতো হয়নি, মনে বাবার মতো হবে। তারপর আমার হাজবেন্ড বললো কি চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে কি করবেন, তোমার যে গহনা আছে এগুলি চলে বিক্রি করি। তো আমার যে ভারী ভারী গহনা ছিল ওগুলো আমার বাবা মা রেখে দিয়েছিল, শুধু জাস্ট হাতে একটা ব্রেসলেট পরতাম, গলায় একটা চেন পরতাম, কানে ছোট্ট এক জোড়া দুল পরতাম, ওইগুলি মাত্র 6,000 টাকা বিক্রি করলাম আমরা।
আচ্ছা, এই বাচ্চা নিয়ে বাসা চলে গেলাম?
হ্যাঁ, যাওয়ার পর 40 দিনের দিন আমার শাশুড়ি ইঞ্জেকশন দিতে হয় না, আমার শাশুড়ি একসাথে 4টা ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসতে,
একবারে বুলেট প্রুফ, এটার কোনো সমস্যা না।
তারপর রাতের থেকে আমার ছেলের খিচুনি, তো ওরা বলতেছে আমার চাল চলন ভালো না, আমার ভূতে ধরছে, আমার আঁচলে বাতাস লাগছে, আমার থেকে আমার ছেলের ধরছে। আমি মাথায় কাপড় দিয়ে হাঁটি না, আমি চুল খুলে হাঁটি, চুল কেটে দিতে হইব, আমার কোমরের অনেক নিচে চুল, এগুলো সত্যি সত্যি আমার পিঠ পর্যন্ত করে কেটে দিল। তারপরে তো ছেলের খিচুনি কমে না, তো আমার মা খবর শুনে আসলো। আমার মা ওষুধ নিয়ে আমার কাছে দিল আর বললো কি তুই বালিশের ভিতর লুকিয়ে রেখে খাওয়াবি। পরে আমি আমার বাচ্চারা যখন খাওয়াই তখন খিচুনি করে মারা যায়, আমি মনে করি পানি পড়ায় কমে গেছে। শাশুড়িরা পানি পড়া দিচ্ছে, দড়ি পড়া দিচ্ছে, দড়ির বাউন্ডারির ভিতরে বাচ্চা নিতে পারবো না, ওটুকুর মধ্যে আমার থাকতে হয়। আমারে এক বেলা শুধু ভাত দেয় লবণ ছাড়া, তাও ঘরের নিচে শুনসা বলে ওটা নিচে দাঁড়াইয়া একটা পদ্ম পাতার ভিতর কটা ভাত দেয়, ওই কটা আমার ভাত খেতে হয়। আর সারাদিন খাবার দেয় না, লং আছে না গরম মশলা, লং সকালে কুষ্টা রাত্রে কুষ্টা
এগুলো খাওয়ায় আপনাকে?
আমাকে খাওয়ায়, খাইতে খাইতে আমার গলা বুক যেন ঝুলে যেতেছে সব। পরে একদিন আমার মা গিয়ে দেখে এরকম খিচুনি হয়ে বাঁকা হয়ে গেছে তিন দিনের দিন। আমার মা করছি কুলে নিয়ে কারো জিজ্ঞেস না কইরা আমাদের একটা গাড়ি ছিল পুরানো, ওই গাড়ি করে নিয়ে আসছে হাসপাতালে। ওইখানে রাখার পর নয় দিন পর আমার সন্তান সুস্থ হয়েছে। এখন নাতি টাতি হয়েছে, দেখছে মায়া লাগছে। আব্বা বলতে স্যার যেতে হবো না, এই জায়গায় থাক। জামাই নিয়ে আসছে, নিয়ে এসে আমার আব্বা কাজে নিয়ে গেছে। ওই যে আমার আব্বা কন্ট্রাক্টরি করে, বলতেছে আমি যতক্ষণ সাইডে যাবো না ততক্ষণ সাইড তুমি দেখবা। তো সাইড দেখে আমি ওই বাড়িতে থাকি। এক সময় আমাদের ছেলের একটা অনুষ্ঠান হলো, অনুষ্ঠানে আমার বাড়ির গহনা সব পড়তে দিল আমার মা। পড়তে দিচ্ছে আমার হাজবেন্ড বলতেছে কি গহনা তো সব হাতে এসে পড়ছে, চলো আমরা বাড়িতে যাই এই গহনা বিক্রি করে আমি বাড়ি থেকে চাকরি নিবো। একজন বলছে 10,000 টাকা জমা দিলে সে আমাদের চাকরি দিব। তা আমি বলতেছি তাহলে সব গহনা নেওয়ার দরকার নাই, সব গহনা নিলে যদি আবার না আসলে জায়গা না দেয় মা আব্বা, কিছু থাক কিছু নেই, শুধু একটা গলা হার নিয়ে গেলাম। বিক্রি করে আমার হাজবেন্ডকে 10,000 টাকা দিলাম আর আমি 2,000 টাকা রাখলাম। আমার হাজবেন্ড একটা লোকের 10,000 টাকা জমা দিল, ওরে চাকরি দিল নাটোর 3,000 টাকা স্যালারিতে। সে চলে গেল। এর মধ্যে আমার স্কুল টিচার সে আসছে, তারে আমি ভালো টালো রান্না করে খাওয়াইতেছি, এটা আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করতেছে না। পরে মার কাছে আমি কথাটা বলে দিছি, মা আমার অনেক বকাবকি করছে। পরে আমার মা ওইসব রাগারাগি করতেছে, হ্যাঁ একটা লোক আসলে মেহমান আসলে বুঝেন না, ঘরে না থাকলেও তাকে খাওয়াতে হয়, এই জন্য তো আপনাদের কাছে নিয়ে দিতে চাইনি। বলার সাথে সাথে আমার মামা শ্বশুর করছে কি, তখন আমার মার বাচ্চার 1.5 বছর আমার বাচ্চার বয়স 2 মাস, মাথার মধ্যে একটা কোদালটা খুব মারছে।
কাকে?
আমার মাকে। পরে আমার আব্বারে ফোন দিছে, গিয়ে আমার মার হাসপাতালে ভর্তি করেছে, ভাইটা আমার কাছে রেখে গেছে। ভাইটা রেখে গেছে, ভাই কোনো অবস্থায় কিছু খায় না, সারাদিন ভাই শুধু কাঁদতেছে। বাচ্চা রাখবো না ভাই রাখবো, বাচ্চা দাদা দাদি কাছে দিই কিন্তু ভাইটা আমি রাখি। আমার মারে মাসে যদি ভাইটা মেরে ফেলায়, তো ভাইটার বুকে নিয়ে নিয়ে হাঁটতেছি, ভাই শুধু মানে আমার এখান থেকে দুধ খাওয়ার জন্য চেষ্টা করতেছে। রাত্রে যখন 9টা 10টা বাজছে ভাইয়ের কান্না আর থামে না, শুধু দুধ খেতেছে। ওর আমি ভাইখানটা খাটে নিচে রাখছি যাতে খাটের উপরে আলো না পড়ে। তারপর আমি আমার ভাইরে দুধ খাওয়াইছি। আমি জানি না যে আমার বাপ হয়েছে কিনা, কিন্তু
আপনার ভাই বড় হয়ে জানে? আপনার ভাইকে কখনো বলেছেন?
শুধু আমার স্বামীকে বলছি।
আপনার হাজবেন্ড কি বলেছিল?
বলছি একটা জীবন বাঁচাইছো, এখানে কোনো পাপ গুণা নাই।
ওকে ওকে।
ওনাকে টেলিগ্রাম করা হয়েছে। পরে আমার হাজবেন্ড আসছে, আসার পরে গেঞ্জাম শুই না, বলতে আমি আর এই বাড়িতে থাকবো না, আমার শ্বশুর বাড়ির কোনো লোকজন বেড়াইতে আসতো না, তাকে টাকা দিয়ে চাকরি নিয়েছি, তাদের টাকা দিয়ে আমি চলতেছি, তারা যখন এই বাড়িতে আসলে অসম্মানিত হয় আমি ভাড়া থাকবো। বাড়ি রেখে আমার নিয়ে ভাড়া চলে গেছে আমার হাজবেন্ড।
আচ্ছা।
পরদিন সকালে আমার মার জ্ঞান ফিরছে, আমার আমার ভাইয়ের কাছে দিয়ে বাইরে
মাকেও বলেনি যে
না,
কাউকে কখনো
শুধু আমার স্বামীকে বলছি।
ঠিক আছে। তারপর
পরে আমরা ভাড়া বাড়িতে থাকি। আমার হাজবেন্ড যখন আমার বাচ্চা 2 বছর বয়সে ভালো কাজকর্ম করতেছে, আমিও টেলারিং কাজ শিখছি, আমিও বাসায় টেলারিং কাজ করতেছি। দিনে আমি 120 টাকা 100 টাকা রোজগার করি, আমার স্বামীও রোজগার করে। করতে করতে অনেক
চাকরি ছেড়ে দিলেন? নাটোরের চাকরি ছেড়ে দিলেন?
ছেড়ে দিয়ে উনি গাড়িতে ডিউটি নিছে।
গাড়িতে কি কাজ?
হেল্পারি করতো।
গাড়িতে হেল্পারি করতো? আপনার বাবার এত প্রতিপত্তি, এত কিছু, আপনার বাবা আপনাদের
নিয়ে যেতে চাইতো না? আমার বাবা নিয়ে যেতে চাইছে, বলছে কি তোমার এলাকায় গেলে বলবো মুখের জামাই, আমার কোনো পরিচয় থাকবো না, আর তোমার এলাকায় গিয়ে তোমার বাবা আমার ঘরে বসে খাবো, সে তো কাজ করেই খেতে দেবো, কাজ করেই যখন খাবো আমার এলাকায় আমি কাজ করে খাবো। আর আমার হাজবেন্ড গাড়িতে ফেলে দিত, সারাদিন ক্ষুধা লাগতো কিন্তু খাইতাম না। যখন বেশি ক্ষুধা লাগতো মা বলছে কোরআন শরীফ পড়লে নাকি কম ক্ষুধা লাগে, আমি গিয়ে গিয়ে কোরআন শরীফ পড়তাম। রান্না করতাম না, টাকা থাকতো।
রান্না করতেন না, টাকা থাকতো?
টাকা থাকতো।
কেন টাকা রাখতেন?
আমিও বাড়ি করবো।
একটা মানুষের ভেতরে স্বপ্ন থাকলে সে স্বপ্নের শেষ পরিণতি কি হতে পারে, এবং স্বপ্নের প্রতি যদি ডেডিকেশন থাকে তাহলে সেই স্বপ্নের বৃক্ষটি কতটা মহাবৃক্ষ হতে পারে, তার বেস্ট এক্সাম্পল হবে আজকের এই জীবনের গল্প। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। ওকে, তারপর
আব্বার বাড়ি আছে, শ্বশুরের বাড়ি আছে, আমার বাড়ি হবে। আমি ওই যা 18 টাকা থেকে যে জমানো শুরু করলাম 8 টাকা ওইখান থেকে আমি জমাইতেছি।
যখন আপনি ক্ষুধার নিবারণের জন্য আপনি পবিত্র কোরআন শরীফ পড়ছেন সেই সময় পর্যন্ত আপনার কত টাকা হয়েছে?
তখন প্রথম হচ্ছে 18,000।
আচ্ছা,
তারপর আবার এক মাস জমাইলাম, তখন হয়েছে 22,000 শুধু বিছানার নিচে বাবালিশের খাবারের ভিতরে। আর আমার পাশে কোনো কিছু ছিল না রাখার মতো।
কি করতেন সেই সময়? আচার বিক্রি করতেন। আর কি করতেন?
কুশি কাটা দিয়ে কাজ করতাম, টেলারিং এর কাজ করতাম, কুশি কাটা দিয়ে ভেন্টি ব্যাগ তৈরি করতাম।
সারাদিন এগুলো
বসে সারাদিন এগুলি করতাম,
করে করে এগুলো বিক্রি করতাম,
এগুলো বিক্রি করতাম।
আর হাজবেন্ড হেল্পারি করতেন?
হ্যাঁ, সেও টাকা এনে দিত দৈনিক 200 টাকা। তো দুজনের টাকা অ্যাডজাস্ট করে এক জায়গায় এক কাঠা জমি বিক্রি করব, তার এককালীন টাকা দিতে হবে না, আস্তে ধীরে দিলে চলবে। তা আমরা 40,000 টাকা দিয়ে জমিটা বায়না করলাম।
কত সালে এটা?
96 সালে।
তখন আপনার ছেলের বয়স কত?
2 বছর।
2 বছরের মতো তখন আপনারা 40,000 টাকা দিয়ে বায়না করছেন। 18 টাকার তেঁতুল এখন 40,000 টাকা। ওকে, এই যে জমি বায়নাটা করলেন, এটা কোথায়? এটা
গাজীপুরি।
গাজীপুরি
আমার শ্বশুরবাড়ির সাথে, ওইখানে আরো 35,000 টাকা দিতে হবে। তা আমাকে ওনারা বলছে 3 মাস টাইম। 3 মাসে তো 35,000 টাকা জমাইতে পারতেছি না। এর মধ্যে বাচ্চা তো সব দুধ আব্বা দিতেছে না, আমরাও কিনতেছি। ওই যে মার কাছে গহনা রেখে এসেছিলাম, তো মারে বললাম মা একটা গহনা দেও। কেন? এরকম আমরা জমি কিনছি, এই দেখো বায়না আমার নাম, আমার হাজবেন্ড আমার নামে জমিটা কিনলো। তো বাসার লোকজন খুশি হয়েছে, খুশি হয়ে আমাদের 35,000 টাকা দিয়ে দিচ্ছে। তো আমার নামে রেজিস্ট্রি হলো, এখন গড় উঠাবো। তো চারিদিকে মুলির বেড়া দিয়ে উপরে 1 বান 1.5 বান টিন কিনে ছাপরা বলে আর কি, যেটা দুইজনে আবার টাকা সংগ্রহ করে ঘর করলাম। ওইরকম এখন ইচ্ছা সবার বাড়ি বিল্ডিং, আমিও বিল্ডিং করব। এখন ছেলে আস্তে আস্তে বড় হইতেছে।
কি নাম রাখলেন ছেলের?
শাকিল।
শাকিল, ওকে ফাইন।
আরো একটা এক্সট্রা খরচ আছে, দোকানে গেলে এটা চাই ওইটা চাই, টাকা আর জমানো হয় না, ওর পিছু নিয়ে আমার খরচ করতে হয়। তো এর মধ্যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে আমার এক ভাসুরের সাথে।
ভাসুরের সাথে?
হ্যাঁ, ফুফার শ্বশুর ঘরে ভাসুর। ওর আবার অনেক ধনী, আমার বোন আবার খুব সুন্দরী।
আপনার আপন বোন?
হ্যাঁ।
ওকে,
ওদের বাড়ি বিয়ে হয়েছে, আমার আব্বা এক ট্রাক ফার্নিচার পাঠাইছে, তারপর অনেক গহনা দিচ্ছে। আমার বিয়েতে তো কিছুই হয়নি বলি। পরে আমি আমার বোনকে বললাম কি তোরা কাজের লোক কত দিয়ে রাখছ? বলতেছে 800 টাকা দিয়ে
প্রতি মাসে।
আমি বলতেছি তুই না কাজের লোককে সারাই দিই করতে, গরম সকাল ভোরে এই অন্ধকার থাকতে থাকতে তো সব কাজ সারা দিয়ে যাবো, কেউ জানবো না বুঝবো না, ওই 800 টাকা তুই আমার দিবি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। বড় বোন ছোট বোনের বাসায় কাজ করতে যাচ্ছে, তাও আপন বোন। বয়সের ডিফারেন্স কত ছিল?
4 বছর।
4 বছরের বড় বোন স্বপ্ন ছোট বোনের বিয়ে হওয়া, সংসারে কাজ করতে যাচ্ছে 800 টাকার জন্য প্রতি মাসে। আমরা ফিরে আসতে চাই ছোট্ট একটা বিরতির পর, ঠিক 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমাদের এই বোনটিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইকটা দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের হ্যালো 8920 ফেসবুক মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
প্রোটেক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল
Close up presents Hello 8920 Close up The closer the better
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প। এই জীবনের গল্পে আপনিও যোগ দিতে পারেন, আপনিও বলতে পারেন আপনার জীবনের গল্প আমাদের কাছে এসে। বলার জন্য যেটা করতে হবে, আপনার জীবনের গল্পের সারাংশটুকু আমাদের এখানে বলে রেকর্ড করতে হবে। নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন করার পর স্বয়ংক্রিয়ভাবে এখানে রেকর্ড হয় আপনার কথাগুলো। তো আমাদের নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে আপনি অবশ্যই 02 যোগ করে নেবেন। আর আজকে স্বপ্ন রয়েছে আমাদের সঙ্গে। স্বপ্নকে যদি আপনি দেখতে চান, স্বপ্নকে নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওই পেজটিতে যাওয়ার পরে আপনি ওনার ছবিও দেখতে পারবেন এবং একই সাথে তার সাথে যোগাযোগ করতে পারবেন, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন, যাবতীয় সুযোগ সুবিধা এখানে আছে। এবং চাইলে আপনি এখানে আপনার জীবনের গল্পের সারাংশ লিখে পাঠাতে পারেন আমাদের ইনবক্সে আপনার সেল নাম্বার সহ। তবে অবশ্যই পেজটিতে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। স্বপ্ন, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন আপনার বোনকে যে আপনি ওখানে গিয়ে কাজ করে দেবেন। তারপর
আমার বোন বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, তোর আমি প্রতিদিন দেখলাম, সবাই মনে করবো পাশাপাশি বাড়ি গল্প টল্প করতে আসছিস, তাহলে তুই সকাল ভোরে কাজ করে দিস। আমি একদম আগানের পরপর যেতাম ওর বাসায়, যে ঘর দর মুছে থালবাটি ধুয়ে কাপড় চোপড় ধুয়ে।
ছোট বোনের জামাই দেখতো না?
না, ওরা 10টা 11টায় উঠতো।
আপনি একদম ভোরে কি কাজ
করতেন? ভোরে গিয়ে কাজটা করতাম, আমার বোন উঠতো, গেটটা খুলে দিত আমার বোন। তারপর আমার বোন 800 টাকা না, আমার বোন 3000 টাকা দিল আমারে
প্রথম মাসে।
বললো মাস না, কয়েকদিন যাওয়ার পরে 3000 টাকা দিল। বললো কি, আমি তো এই গোছাইছি, এই দিলাম, তোর আবার যখন লাগবে তুই আমাকে চাইস। 6-7 মাস কাজ করলাম। এখন সবাই বলে যে প্রতিদিন বোনের বাসায় যাও, কেন
প্রতিদিন সকালবেলা কেন বোনের বাসায় যাও?
বোনের বাসায়
আপনার হাজবেন্ড জানতো আপনি কাজ?
না,
আপনার হাজবেন্ডও
জানতো না। আমার হাজবেন্ডও বলে ওর বাসায় প্রতিদিন কি, বোন কাছে বিয়ে দিলে কি প্রতিদিন যাইতে হয় নাকি?
রাইট,
এখন আমি কি করি? যা বোনের বাসায় যাইতাম, বোনে যখন যা পারত 2000-3000-4000ও দিছে। কোথাও বেড়াইতে গেলে আমার পরনে তানি কাপড় থাকতো না, আমার বোন তার কাপড় পরাইয়া তার গহনা পরাই নিয়ে যেত, কারণ আমি তো গহনা একটা একটা করে সব বিক্রি করে ফেলছি। আর আমার জন্য আমি কোনো কাপড় কিনতাম না, আমার বোন 1 সপ্তাহ যেত না পরে কাপড় বানাইতে, আবার ওই কাপড়গুলো আমার দিয়ে দিত। ও কিছু কাপড় ইচ্ছা করে দিত, আবার কিছু কাপড় পুরনো করে দিত, বলতো তুই পর। এখন ছেলে ভর্তি করার বয়স হয়ে গেল, 4 বছর পড়ে গেল।
ওকে,
তো ছেলের স্কুলে নিয়ে গেছি। আমার চিন্তা, আমি পড়তে পারি নাই বাবা মার জন্য, আমি মা হইছি, পড়ার জন্য যত কিছু লাগে এই সন্তানের জন্য করব। তারপর তাকে আমি ভালো স্কুলে পড়াবো, দামি একটা স্কুলে ভর্তি করলাম। তখন কেজি স্কুল মাত্র নতুন বের হয়েছে, মানে গ্রামের ছেলেরা তেমন একটা যায় না, কুলো করে হেঁটে হেঁটে নিয়ে যেতাম 3 মাইলের মতো স্কুলে দিয়ে আমি বসে থাকতাম। তো আমার চাল চলনে কেউ বুঝতো না, আমার কোয়ালিফিকেশন অল্প। আর আমার ছেলে রেজাল্ট ভালো করতো, সবাই ভাবতো যে আমি যে এত ভালো পড়াইতে পারি, তাহলে নিশ্চয়ই আমি পড়াশোনা ভালো জানি ঢাকা নিয়ে। একজন ভাবি বলতেছে কি, বাচ্চাটার জন্য একটা টিচার রাখছি 300 টাকা মাসে দেই, তারপর ঠিক মতো পড়ায় না। আমি বলছি কি, তাহলে আমার কাছে দেন 300 টাকা, আপনি আমার দিন, আমি ঠিক মতো পড়াবো। আচ্ছা ঠিক আছে। এরকম করতে 4-5 জন বাচ্চা হয়ে গেছে আমার পড়ানো,
মানে টিউশন শুরু করলাম।
টিউশন শুরু করলাম পেলে গ্রুপে।
ওকে,
পেলে গ্রুপে পড়াই, নার্সারি পড়াই, কেজি পড়াই, 1 এ পড়াই, 2 এ পড়াই, কারণ আমি কিন্তু ছাত্রী ভালো ছিলাম।
না, আপনি ক্লাস থেকে বৃত্তি পেয়েছিলেন আপনি যেটা বলছিলেন। হ্যাঁ,
তো আমি 5ম শ্রেণী পর্যন্ত নিলাম, 5ম শ্রেণী যার কাছে পড়াই তার কাছ থেকে নিই 800।
আচ্ছা,
যে 3 তে পড়ে তার কাছ থেকে নিই 500।
ওকে,
যে পেলে গ্রুপ নার্সারি তার কাছ থেকে নিই 300। এভাবে আমি সারাদিন হেঁটে হেঁটে টিউশন করি। এখন আস্তে আস্তে আমার হাজবেন্ড কেমন জানি হয়ে যেতেছে, একদিন কাজে গেলে 3 দিন যায় না,
মানে হেল্পারি করলে 3 দিন করে না,
করে না, শুয়ে থাকে বাসায়। আর আমি সারা দিন কাজ করি, আমার হাঁটু ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, হেঁটে হেঁটে বাড়ি বাড়ি পড়াই, বাজার করে না, বাচ্চা বড় হইতেছে, তার স্কুলে কোনো খরচ দেয় না, টাকা চাইলেই বকাবকি করে। আমার শ্বশুর একদিন বললো কি, আমি একটা লোন উঠাইমো, তোমার নামে উঠাই, তুমি উঠাই দাও, আমি আস্তে আস্তে কিস্তি দিয়ে লোনটা পরিশোধ করবো। লোনটা আনলো 20,000 টাকা
আপনার নামে,
আমার নামে আনার পরে একটা কিস্তি দিয়ে আর কিস্তি দেয় না, না দেওয়াতে এনজিও কোম্পানি ওদের থেকে লোক আসতে আমার নামে কমপ্লেন নেয়, কেন দিই না। আমার বকাবকি করতেছে লোকজন, আমার হাজবেন্ড না শুই না, কোমর থেকে বেল বাইর করে আমার মারা শুরু করছে। আমার কাছে না জিজ্ঞেস করে তুই আমার বাপের টাকা দিলি কে, দেখো না আমি বাড়ি ঘর ছেড়ে আইসা বসছি।
প্রথম আপনার গায়ে হাত তুলি,
হ্যাঁ এই প্রথমবার শ্বশুরের জন্য আমার মারলো। এই মারার পর থেকে আমার আর আমার স্বামীর মধ্যে কেমন জানি দূরত্ব সৃষ্টি হয়ে গেল, সে জানি কেমন হয়ে যেতেছে। তো আস্তে আস্তে আমি তো সারাদিন কাজ করি, ও কি করে না করে এটা জানি না। আমি তো জানি সে শুয়ে থাকে বা বসে রয়েছে, একটা ছাপড়া ঘর করে যাইছি, চারদিকে মাটির থেকে দেওয়াল উঠেছি এতটুকু করে, আস্তে আস্তে আমি ইটা আনবো উপরে উঠাবো। তো আমার স্বামী তো কি করে এটা জানি না, একজনে বললো কি তোমার স্বামীর একটা মহিলার সাথে সম্পর্ক আছে
হঠাৎ করেই।
কার সাথে? তানিয়ামার নামে, তানিয়ামার নামে একটা মহিলার সাথে সম্পর্ক আছে, তার তিনটা মেয়ে। আমি কি বলেন ওর মহিলা দেখি কত বয়স্ক।
তানিয়া মেয়েটা আসলে কোথায় থাকতো?
তানিয়া মেয়েটা থাকতো না, তানিয়ার মা, মানে
তানিয়ার মায়ের সাথে সম্পর্ক
সম্পর্ক তানিয়া মুনিয়া সোনিয়া তিনটা মেয়ে ওই মহিলার বড় বড়,
তার মায়ের সাথে সম্পর্ক।
হ্যাঁ তার মায়ের সাথে। আমি বলতেছি কি আমিও তো কতজনের সাথে কথা বলি, কথা বলি কি প্রেম হয়ে যায়, আমি তার প্রেম বুঝি না, আমি সংসার নিয়ে ব্যস্ত। তো একদিন আমার হাজবেন্ড এসে বলতেছি কি তানিয়া মারে, তানিয়ার আব্বু মারছে, তুমি করে বাত নিয়ে দাদো, বাত নিয়ে দিয়ে আস। তানিয়ার মা কই, আমাদের বাড়িতে রেখেছি তানিয়ার মারে। পরে আশেপাশে সব ভাবি আমার বকাবকি করতেছে, জামাই বউ নিয়ে বাড়িতে উঠেছে, তুমি বুঝতেছো না, তাল পাইতেছো না, পরে বুঝবানে। এখন দেখি আমার স্বামী বাড়িতে ফিরে না, ওনাদের বাড়িতে চলে গেছে, আমার এই বাড়িতে রেখা। এখন আমি গেছি, আপনি কালকে বাসে যান নাই কে, আমি আর ওই বাড়ি যাবো না কে, আমি এই বাড়ি থাকবো, থাকলে তাহলে আমারও নিয়ে আসেন, তাহলে ওই রুমটা আমরা ভাড়া দিয়ে দিই, আমি এই বাড়ি এসে থাকি। না তুই এবারে থাকবি, আমি এই বাড়ি থাকবো। ওরে আস্তে আস্তে তুমি থেকে তুই চলে গেছে, বেশি কথা বললে মারে। তারপরে শুনলাম মহিলার বিয়ে করব। এখন আমার একটা মামা শ্বশুর যে আমার বিয়ের দিনে গেছে নিয়ে আসছে, একজনে বললো কি ওর কাছে যাও, ও পারবো এই মহিলার, তারাই তার কেউ পারবো না। পরে ওর কাছে গেলাম, মামা এরকম এরকম সমস্যা, ওই মহিলারও তো আপনাদের বাড়িতে উঠেছে। পরে আমার মামা শ্বশুর গিয়ে রাগারাগি করছে, আমার হাজবেন্ড মহিলা লিয়ে বাইকে চলে গেছে। এখন আমার কেউ নাই,
আপনি আপনার ছেলে নিয়ে
বাড়িতে একা। একা হয়ে যাওয়ার পর আশেপাশ থেকে নানা ধরনের উৎপাত, যারা আমার বাদি বলতো ওরা এখন অন্য দৃষ্টিতে তাকাইতেছে, মানে আমি খালি বাড়ি থাকি, একা থাকি, তাও বাড়ি রেখে আসি না, বাড়ি কার কাছে রেখে আসবো, আর যদি বাপের বাড়ি চলে যায় তাহলে ছেলে লেখাপড়া নষ্ট হয়ে যাবো। এর মধ্যে আমি এক রাতের জন্য বাবার বাড়ি থাকি না, আমার ভাই বোনরাই আমার দেখতে যায়, আর পাশাপাশি দুই বোনের বিয়ে হতে বাবা মারে আমি রেগুলারই দেখি। ওই বোনের জন্য যদি কিছু নিয়ে আসে আমার মা বাবা আমার জন্য নিয়ে আসে, সমান দৃষ্টিতে দেখে বাবা মা। তো আমার হাজবেন্ড তো চলে গেছে, এখন আমার বাবা মা বলতে হচ্ছে চলো বাড়ি যাই, না বাড়ি যাবো না, ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবো, ওর সামনে পরীক্ষা, ওর রেজাল্ট দেখছো কত এক হয়েছে, ওর রেজাল্ট আমার মতো ছাত্র হয়েছো, ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবো। এরকম করতে করতে 8 মাস পর আমার হাজবেন্ড ফিরে আসছে।
8 মাস? যে মহিলাটাকে নিয়ে উনি এই কাজটা করলেন, তাদের যে ছেলে মেয়েগুলো ছিল ওদেরকে
বাবার কাছে রেখে গেছিল।
আচ্ছা, 8 মাস পরে হাজবেন্ড ফিরে আসলো,
প্রথম
দেখা কি করলেন?
কান্নাকাটি শুরু করলাম যে আপনি আমার রেখে কই গেছিলেন, জানেন না আপনার সারা আমার ঘুম আসে না।
আপনি তো জানেন যে এই ভদ্র মহিলাকে নিয়ে বের হয়ে গেছে,
তারে দেখার পর আমার কথা মনে নেই।
দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ প্রিয় শ্রোতা, আপনি যা ভাবছেন তা হয় না জীবনে, এটাই হচ্ছে ব্যাপার। উনি যা করেছেন সেটাই বলছেন, বোকা বলবেন না ভালো বলবেন, নাকি বুদ্ধিমান বলবেন না বুদ্ধিমতী বলবেন, নাকি যেটাই বলবেন সেটা ইজ আপ টু ইউ, বাট হোয়াট হ্যাপেন ইন লাইফ ইন হার লাইফ সেটাই এখানে রিফ্লেকশন। ওকে, তারপর
আমার স্বামী আবার যতক্ষণ বাড়ি না ফিরত, গাড়িতে ডিউটি করলে রাত 2-1 বাজতো, ওই 2-1 পর্যন্ত আমি দাঁড়ায় থাকতাম, ও আসবো খালি জন একসাথে খাইতাম, তারপর ঘুমাইতে যেতাম। আপনি জানেন না আমি আপনার ছাড়া ঘুমাই না, তাহলে কেমনে আমার ছেলে এতদিন ছিলেন, কার ছাড়াও না ভুল করছি, আমার মাফ করে দাও, আর এই রাস্তা আমি পারবো না, আর আমি এরকম করবো না। আবার আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করা শুরু করছি, দুজনে একসাথে টাকা পয়সা জমাইতেছি।
ইভেন আপনি জিজ্ঞাসা করলেন না যে ওই ভদ্র মহিলাকে নিয়ে আপনি কি করেছেন, কোথায় গেছেন, বিয়ে টিয়ে করেছেন কিনা, তাও জিজ্ঞেস করেন
না? বিয়ের কথা জিজ্ঞেস করছি, উনি বলছেন বিয়ে করিনি, এমনি বন্ধুর বাসায় ছিলাম, ওর খারাপ দিক দেখছি, আর ওর বন্ধুর সাথেও নাকি, সেটা সে হাতে নাতে ধরতে পেয়ে সে আমার কাছে চলে আসবে।
ওকে, তারপর?
পরে উনি গাড়ির রঙের কন্ট্রাক্টর নিছে, মানে একটা গাড়ি রং করলে 8-10 হাজার টাকা, ও লোকজন দিয়ে করায় টরে 3-4 হাজার টাকা থাকে।
আচ্ছা,
দুজনে ইনকাম করে আমরা একটা আলমারি কিনছি 4,000 টাকা দিয়ে। কিনে ওই দোয়ারে ও হিসাব করে না কত রাখে, আমিও হিসাব করি না কত রাখে। রাখতে রাখতে আমরা ওই যে 1 কাঠা জমি কিনছি, এখন এটা ওই পাশে জমিওয়ালা চাইতেছে, বলতেছে যে এই জমিটা দিয়ে দাও, তোমাদের ডাবল টাকা দিয়ে দিব, তোমরা অন্য জায়গায় জমি কিনো, এটা মেয়ের ওয়ারিস দিতে হবে, পাশে জমি যখন এই তোমার এটা সহ দিয়ে দিব, তুমি পাশে জমি অন্য একটু দূরে কিনো। পরে ওনারে বললাম যে ঠিক আছে, আমাদেরও তো টাকা জমছে, তাহলে আমরা 1 কাঠা জমির মধ্যে তো আমার ছেলের ভবিষ্যৎ নাই, আমরা 3 কাঠা কিনি, একটু ভিতরে কিনি। পরে বললো কি, তোমাদের বাড়িতে যায় কিছু টাকা চাও।
আপনার জামাই বললো?
হ্যাঁ। পরে আমি গিয়ে আব্বারে বললাম, আমার আব্বা দিল 1.5 লাখ, আমার মা দিল 70,000। আমার মা যা জমাই তো কোনো মেয়েকে দিত না, শুধু আমাকে দিত, কারণ একমাত্র অবস্থা খারাপ আমার। এর মধ্যে মেজ বোনে দিয়ে দিয়েছে, সেও 80-90 হাজার টাকা বেতন পায়। একটা ভালো শাড়ি কিনলে দুই বোনের চেতে আমার জন্য ভালোটা কিনতো, বলতো তোরা তো ভালোটা পরস, ও তো পড়তে পারে না। তারপরে 3 কাঠা জমি কিনলাম, তারপরে একটা লোন উঠাইলাম, 1 ইউনিটের একটা 1 তলা বাড়ি করলাম, সিমেন্টের দোকানে বাকি রাখলাম, বালু আমার ভাসুর দিল, আর কিছু টাকা বাপের বাড়ি থেকে দিল, এরকম ছাদ ডালাই করে আমরা 4 রুমের একটা ইউনিট তৈরি করলাম। করার পর থেকে আমার স্বামী জানি কেমন হয়ে গেছে, এখন আমার দেখতেই পারতেছি না, আস্তে আস্তে কেমন যেন অহংকারী হয়ে গেছে।
বাড়িটা কার নামে?
বাড়িটা আমার নামে।
ফাইন, ওকে।
অল্প কথায় চেটে যায়, গরম ডাউল আমার শরীরে ঢাইলা দেয়, পানির জগ আমার শরীরে ঢালে, ভাত ঢালে, মানে সে খেতে আসতো 3-4 বাজে, আমি তো রান্না করতাম সকাল 9 বাজে, রান্না করে বের হয়ে যেতাম পড়াশোনার জন্য, সারাদিন কাজ করতাম, ওই ভাতটা একটু যদি ঘামতো তাহলে পাতিল দিয়ে আমার মাথায় ঢালতো।
এই ধরনের আচরণ আপনি কখনো আগে দেখেন
না? আমার স্বামী তো আমার অনেক ভালোবাসতো, আর স্বামীর ভালোবাসা ভাইয়া বাবা মার ভালোবাসা ভুলে গেছি। টাকা নেয় ওই দোয়ের, আর টাকা জমা নেয়, টাকা নিয়ে যায় উল্টা, আরো আমার টাকা নিয়ে যেতেছে, 50 টাকা 100 টাকা এরকম করে নিতেছে। জিজ্ঞেস করলে বলে দরকার আছে, কি দরকার ওই কথা বললে আমার মারে। ওর একজনের কাছ থেকে শুনলাম আমার হাজবেন্ড জুয়া খেলে।
তখনও কি ওই গাড়ি রং করার কন্ট্রাক্টর এসে করছে?
হ্যাঁ, ওইটাও করতেছে, প্লাস আমার বাসা থেকেও টাকা নিতেছে।
কোনো টাকা দিচ্ছে না, উল্টো টাকা
নিচ্ছে। প্রথম নিত 50 টাকা, তারপর 100 টাকা, তারপর 200 টাকা, এরকম করতে করে আস্তে আস্তে বাড়াইতেছে
প্রতিদিন
প্রতিদিন।
ওকে।
ওনার এক বন্ধু বলে দিচ্ছে, আপনার হাজবেন্ড জুয়া খেলে, প্লাস সফি নামে একটা ফ্রেন্ড আছে, তার ওয়াইফের সাথে রিলেশন আছে আমার হাজবেন্ডের। একবার বিশ্বাস না করে ঠকছি, এবার জাস্টিফাই করতে হয় আমার। তা আমি বললাম কি, আমি ভাবিকে নিয়ে আসি একদিন বেড়াতে আসেন, মানে আমি দেখবো তাদের কথা বলার ধরনটা। তো ভাবিকে নিয়ে আস, সত্যি সত্যি আমার হাজবেন্ড বেড়াতে আসছে। বেড়াতে আসার পর আমার বলছে কি, ভাবি যে কাদা দিয়ে আসছে, জুতাগুলি ময়লা হয়ে গেছে, তুমি জুতাগুলি ধুয়ে দাও।
আপনাকে বলছে আপনার হাজবেন্ড এটা?
হ্যাঁ। পরে আমি জুতা ধুইতেছি আর স্টিলের আলমারিতে খেয়াল রাখতেছি ওনারা কি করে রুমে। ওনারা জানে না যে কলপার বৈশা আমার ওইটা দেখা যায়,
মানে গ্লাসে সব দেখা যায়,
দেখা যাইতেছে, আর আমি জুতা ধুইতেছি আর গ্লাসে দেখতেছি, দুজন দুজন জ্বরে দিয়ে কিস করতেছে।
ওকে ওকে, লেটস ক্যারি অন, আমাদের তো জানতে হবে পুরো বিষয়, তারপরে কি হলো?
হ্যাঁ, মানে মনে হয়েছে কি, আমার হাত পা ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারতেছি না, আমার হাজবেন্ড ওরা কি জ্বরে দেড়ে কিস করে আইসা আবার আমার কাছে এসে পড়ছে, আইসা বলতে জুতা দেওয়া হয়েছে, জুতা দেওয়া হয়েছে, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা কি সম্পূর্ণ হয়েছে?
আপনি এটা জিজ্ঞেস করলেন?
হ্যাঁ। পরে ওই জায়গায় দাঁড়ায় আমার একটা লাথি মারছে, মানে আমি সহ্য করতে না পেরে বলছি, খুব খারাপ গালি গালাজ করতেছে ওই মহিলার সামনে। ওই মহিলাও আমার সাথে রাগারাগি করে, হ্যাঁ ডাইকা নিয়ে আসছেন বেড়াইতে, আলতু ফালতু কথা বলেন, এইসব বাড়িতে আসাই ঠিক না, এই বইলে চলে গেছে।
আপনার সন্তান তখন কোথায় ছিল?
আমার সন্তান স্কুল ছিল।
ওকে।
এর মধ্যে ছেলেরও 7-8 বছর, আমার ভাইয়ের 10 বছর, 2 বছর আগে
পিঠাপিঠি। তো
পিঠাপিঠি তো ভাই টিফিনে যে টাকা জমে ভাইয়ের কাছ থেকে আমি টাকা চাই নিয়ে আসি, হোসেন তোর কাছে টাকা আছে? আমার ভাইয়ের নাম হোসেন। আপা আছে কে? আমাদের কত টাকা দিস না, কে তোর দুলাভের বাসা কথা করে না, নাই দে বই খাতা নাই, মাস শেষ হলে আমার টাকা আসবে। তো ও করতো কি, ওর ওই টিফিনের টাকা থেকে আমার টাকা দিত,
আপনি টাকা দিয়ে বাজার করতেন?
হ্যাঁ, আমি ওই টাকা দিয়ে বাজার করতাম, বাজারের মধ্যে শুধু বাচ্চার খাবারটা কিনতাম, আমি ওই গাছ টাছ বুনছি বাড়িতে, শাকসবজি করছি, ওইগুলি হয় লাউ রান্না করতাম না, শাকবাজি করতাম, ওইগুলি খেতাম। বাচ্চা খাইতে পারতো না, বাচ্চার জন্য আমি মাংস কিনে আইনা বোনা করে রাখতাম, বাচ্চার একটু একটু দিতাম আর ও মাংস খাইত। এখন আস্তে আস্তে দেখি কি আমার হাজবেন্ড উল্টা পাল্টা কথা বলে, যেটা হয় না সেটাও বলে, যেটা হয়েছে ওটা একটু বেশি বলে, আর বেশি কথা বলা শুরু করছে।
মানে তার আচরণের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন?
হ্যাঁ, পরিবর্তন হয় আস্তে আস্তে। পরে জানতে পারলাম আমার হাজবেন্ড নাকি নেশা করে।
কার কাছ থেকে জানলেন?
আমার বড় জালের কাছ থেকে। কোন জায়গায় নেশা করে আজকে তোরে দেখেন? পরে গ্লাসে করে আমার হাজবেন্ড ই খাইতেছে।
এটা আপনি পরে জেনেছেন? আপনি দেখছেন যে গ্লাসে করে কিছু একটা
খাইতেছে। ওকে, তুই গিয়ে জিজ্ঞেস কর কি খায়। আমি কি খাইতেছেন? কই বাপের মার খাইতেছি।
ভাতের মার খাচ্ছেন? ওকে।
আমি কিন্তু ভাতের মার এত গন্ধকে কই যে বাবার ধান নষ্ট হয়েছে না বৃষ্টি, বৃষ্টিতে গ্রামে ধান নষ্ট হয় এক ধরনের গন্ধ বের হয়, নষ্ট হয়েছে না দিদি যে মায়ের ভাত আনছে ওই ভাতের মার খাইতেছি। তো নেশা কর তো ওর বাড়িতে যাই,
গাজীপুরে বসি,
আমাদের বাড়ি আর শ্বশুর বাড়ি তো কাছাকাছি, আমি যে বাড়ি করছি
গাজীপুরে ওনাদের বাড়ি।
হ্যাঁ, ওনাদের বাড়িতে খাইত। তো বলছে ভাতের মার, আমি তাই বিশ্বাস করছি বোধ হয় গন্ধ মার এই জন্য গন্ধ। এখন আস্তে আস্তে দেখা যেতেছে সে আমাদের নানান কারণে মারতেছে। মারতে মারতে এমন এক পর্যায়ে গেল, একদিন আমার ভাসুর আমার দেবর বড় জাল ছুটাইতে এসে পারে না, সে আমার পরন থেকে কাপড় রেখে দিছে আমার ভাসুরের সামনে, এক কাপড় আমার বের করে দিব, বলতেছে তোর কাপড়ও দিব না বের হওয়ার সময়, আমার বাড়ি থেকে বের হো, খালি কিছু হইলে বলে আমার বাড়ি থেকে বের হো।
কোন বাড়ি থেকে?
ওই যেই বাড়িটা আমার নামে কিনা হয়েছে
ওখানে বসে পড়ে আমার বাড়ি থেকে বের হো।
হ্যাঁ, আমার বাড়ি থেকে বের হো। এখন আমার ভাসুরে ধরছে, দেবরে ধরছে, তারপরে সে মানে নেই, শীতের মধ্যে আমার কাপড় রেখে দিছে, আমি দৌড়ে একটা পাশে গোয়াল ঘর ছিল ওইখানে গিয়ে দাঁড়িয়ে দিচ্ছি।
অমানসিক নির্যাতন করতো ওই সময়টাতে? কোন সেন্স থাকতো না?
না, মারার সময় কখনো মানে হিসেব করে মারতো না কিভাবে মারতেছে, কাপড় রেখে দিল।
এই যে মারার পরে যখন মেজাজটা ঠান্ডা হতো তখন কি বুঝতে পারতো সে কি করেছে, এগুলো নিয়ে কোনো কথা হতো?
বলতো মারছে আর করবো না, আর করবো না।
কিছু অ্যাটিটিউড শো করছে প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি কমন অ্যাটিটিউড, যারা ড্রাগ নেন বা যারা নেশা করেন তাদের মধ্যে এই ধরনের অ্যাটিটিউড দেখা যায়, কারণ ড্রাগ অ্যাডিক্ট অবস্থায় তারা যে কাজগুলো করে তখন তাদের খেয়াল থাকে না তারা কি করছে, এবং পরবর্তীতে যখন তারা স্বাভাবিক হয় স্বল্প সময়ের জন্য তখন তাদের মনে থাকে না যে তারা কি করেছে, এবং যদি মনে পড়ে ঘটনাগুলো তখন তারা মাফ চান এবং অনুতপ্ত হন, কিন্তু আলটিমেটলি সেই অনুতপ্ত হওয়ার জায়গাটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ শরীর কিছুক্ষণ পরে আবার ড্রাগ চাইতে থাকে। দেখা যাক কি হয় সামনের দিকে। তারপর
পায়ে ধরে মাপ চাইতো আর এরকম করবো না, এরকম করতো আমি ভুলে যেত। উনি একটু মাপ চাইলে মানে একটু নরম করে কথা বললে আমি ভুলে যেত, আমি যে তোমার খাইছি ওটা আমার মনেই থাকতো না, কেমন করে জানি ভুলে যেতাম। পরে সারা রাত আমি গোয়ালঘর দাঁড়া রেছি, ফজর আজান দিছে, মশায় কামড়াইতেছে, দেখে ওদের আবার গরু রাখছে মশারির নিচে, আমি অস্ট্রেলিয়ান গাই, আমার মশা অনেক কামড়াইতেছে, পরে আমি গরুটার পাশে গিয়ে বসে রেছি। পরে মশারির ভিতর থেকে বের হয়ে আজানের সময় আমার দেবরের বাড়ি গেছি, পরে আমার ছোট জালে আমার একটা কাপড় দিছে পড়তে। এখন আমি যদি বাড়িতে ঢুকি তাতে আমার আরো মার দিব, বাপের বাড়ি গেছি যাই বলছেন মা এরকম এরকম আমার মারে, কিছু টাকা পয়সা দাও উনার একটা ব্যবসা ধরাই দিই, কাজকর্মে থাকলে উনি ভালো হয়ে যাব। তা আমার মা দিল কিছু টাকা, 50,000 টাকা দিছে। 50,000 টাকা দিয়ে আমি যে জমাইছি ওইখান থেকে কিছু টাকা দিয়ে একটা পুরান গাড়ি, এটা যদি ঠিকঠাক করে দেবো তো সে রঙের কাজ জানে, ডেন্টিং এর কাজ জানে, নিজে করে টুরে বিক্রি করলে অনেকটা লাভ থাকবে আপনাদের।
আচ্ছা,
তো আমাদের সত্যি সত্যি অনেকটা লাভ হইলো। লাভ হইলে কি সংসারের প্রতি লাভ হইতেছে না, সংসার যেমন আমার স্বামীর কাছ থেকে একদম ছুটে চলে যেতেছে আর আমার পরিশ্রমও কমতেছে না, আমি কোনো পরিশ্রম রেস্ট নিবো সে রেস্টের সময় পেতেছি না, একদিকে ব্যাগ তৈরি করে একদিন ট্রেলারিং কাজ করে একদিকে বাচ্চা পড়াইতেছি, আমার কাজ করতেই হইতেছে। তো আবার বর্ষাকালে পানি পাড়াই গিয়ে পড়াইলে জ্বর আসতো আমার বৃষ্টির পানিতে, আবার হাতে পায়ে গা হয়ে যেত, আমি বলতাম আমার না ব্যথা করে আমি ওই বাড়িতে যেতে পারবো না, এই মাসে আপনি কিছু টাকা দিয়েন এক মাস একটু রেস্ট নিতে পারবো, কাজ করে খাইতে বলে ভাত খা না খাইতে বলে বাড়ি স্যার, আর আমার চাপ দিতে শুরু করছে যে বাড়িটা ওনার নামে দিয়ে দিতে হবে, তাহলে আমার মারবো না। আমি জিজ্ঞেস করছি আপনি এরকম করতেছেন কেন, পরে বলতাম সবাই বলতেছে বাইরা বলতেছে বাপে বলতেছে বউর নামে বাড়ি দিস, বউ যদি আজকাল জায়গা মাইরা তারাই দেস কালকে বাড়ি হয়েছে বউর, যে ব্যাপার বউর থেকে বাড়ি নি, আর আমার বলতেছে তুই যদি আমার বাড়িটা দিয়ে দেস তাহলে আমি তোর মায়ের দূর করবো না। আমি ভাবছি সত্যি তাই, আমি আমার স্বামীর বাড়িটা দিয়ে দিছি।
দিয়ে দিছেন মানে?
লিখিত করে রেজিস্ট্রি করে স্বামীর নামে দিয়ে দিছে।
সহজ সরল বাঙালি নারী বলতে যা বোঝায় এখন পর্যন্ত আজকে যে জীবনের গল্প শুনছি সেটাই আবিষ্কার করছি। জীবনের গল্প তো আসলে কম শোনা হয়নি আমাকে, আসলে প্রত্যেকটা গল্প শুনতে হয়। আপনারা হয়তো কোনোটা শুনেছেন কোনোটা শুনেননি, এখন পর্যন্ত যতগুলো জীবনের গল্প প্রচার হয়েছে উপস্থাপক হিসেবে বা বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করি যেটা টিম মেম্বার হিসেবে, প্রত্যেকটা গল্পই শুনি এবং শোনার পরে বিভিন্ন রকমের অনুভূতি হয়। আজকের অনুভূতি যেটা সেটা হচ্ছে একদম সহজ সরল বাঙালি ললনা, যেটা আমরা বলে থাকি বাঙালি নারী। ফিরি আরেকটু সামনের দিকে যাই, লিখে দিলেন জমিটা,
ও করলো কি জমি বাড়িটা সহ 10.5 লক্ষ টাকা বিক্রি করে ফেললো
রাতারাতি।
হ্যাঁ, এক সপ্তাহের ভিতর। আমি বলতেছি বাড়িটা বিক্রি করে ফেললেন, বলতেছে তোমার নামে অ্যাকাউন্টে টাকা জমা রাখছি। আমার নামে অ্যাকাউন্ট করছে, আমার দেখাই চাই না, এই দেখো।
বাড়ি কেন বিক্রি করলো, জিজ্ঞেস করলো না?
জিজ্ঞেস করছি, বলছে এর চেয়ে বড় বাড়ি করে দেবো তোমারে। আমি ভাবছি সত্যি তাই, 1 কাঠা থেকে 3 কাঠা তাহলে বোধ হয় 5-6 কাঠা এখন করবো। বাড়িটা বিক্রি করে দিল পানির দামে। বিক্রি করার পর আমরা একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম। ওইখানে যাওয়ার পর আমার স্বামী সারাদিনই, মানে যখনই সময় পায় কোনো কারণে বাড়ি ফিরে, তখনই একটা না একটা দেয়া বলে আমার ডিভোর্স দে,
আপনাকে বলে ডিভোর্স দে,
ডিভোর্স দে। এর মধ্যে আমার ছেলে 5ম শ্রেণী পাস করছে, একদম সমস্ত স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে, শুধু ক্লাসে না
পুরো স্কুলে সে ফার্স্ট
হয়েছে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে। এখন আমার স্বপ্ন তাকে আমি একটা দামি স্কুলে পড়াবো। তারে নিয়ে আসলাম মাইলস্টোন স্কুলে,
মানে ইংলিশ মিডিয়াম মাইলস্টোন।
হ্যাঁ, তো 8,000 টাকা দিয়ে ভর্তি করালাম। তার বেতন হয়েছে 1200 টাকা, এভরিথিং খরচ হয়েছে 10,000 টাকা
প্রতি মাসে,
প্রতি মাসে
ইংলিশ মিডিয়াম স্কুলে।
হ্যাঁ, সে স্কুলে পড়তেছে, তারে পড়ানোর জন্য যত, একদিনের জন্য কিন্তু বাবার বাড়িতে আসতেছি না, বাপের জন্য শুধু, সমস্যায় পড়লে ছোট ভাইটার কাছে হাত পাতি, আর কারো কাছে না। এর মধ্যে দেখি বোনেরা ব্যস্ত হয়ে গেছে, যার যার সংসার নিয়ে, কেউ তেমন একটা খোঁজ করেও না। আমার ভাই 7-এ পড়ে, ছেলে 5th শ্রেণীতে পড়ে। ভাইয়ের কাছে যখনই চাই, ভাই কি এলা বাবার কাছ থেকে চায় দেয় না মার কাছ থেকে চায় দেয় তা যায় না, তখনই আমার কিছু না কিছু দেয়। তা আমি বললাম কি, অনেক জোরে জুতা নেই, অনেক জোরে জুতা লাগবো, টেস্ট বেড়েছে, পিছনে লাইট জ্বলে, আমার ছেলে ওই ওই জুতা চাইতেছে। তখন আমার বাইরে বললাম কি, তোর আব্বা ওই জুতা কিনা দিছে, দেখ ও ওই জুতা চাইতেছে, তোর দেখা দিছি। তো ও বলতেছে আমার জুতাগুলো তুমি নিয়ে যাও, সামনে মোজা দিয়া পড়াইবা, তাহলে ওর পায়ে ফিটিং হয়ে যাবো। আমার ভাই জুতা জুড়ে খুলে আমার ছেলে দিয়ে দিছে। তখন আমার জুতা কিনারও টাকা নাই, ছেলের ভর্তি করে টাকা শেষ। আর 800 টাকা গাড়ি ভাড়া লাগে গাজীপুর থেকে উত্তরে নিয়ে আসতে বাস।
আপনি আরেকবার একটু বলবেন যে আপনার ভাইয়ের সাথে আপনার ছেলের বয়সের পার্থক্য কত?
2 বছর।
2 বছরের পার্থক্য ছিল। প্রিয় শ্রোতা, আমরা যেই বারবারই একটা কথা বলি সেটা হচ্ছে জীবনের গল্প বা জীবনে যেটা ঘটে যায় তার চাইতে বেশি কখনোই কোনোদিন নাটক সিনেমা আপনি যেটাই বলেন না কেন সেখানে এক চুলো বেশি ঘটে না, সবসময় কম ঘটে। আমার মনে পড়ছে ইরানের খুব বিখ্যাত একটা সিনেমা, যদি আপনারা অনেকেই দেখে থাকবেন, চিলড্রেন অফ হেভেন। ওখানে জুতো নিয়ে একটা গল্প আছে এবং এক জোড়া জুতো নিয়ে গল্প, এবং সেই জোড়া জুতো পেতে হলে রেসে তাকে থার্ড হতে হবে, এবং যার এই জুতো জোড়া দরকার সে আসলে থার্ড হয় না, ফার্স্ট হয়ে যায়। আপনারা যদি চিলড্রেন অফ হেভেন ছবিটা দেখে থাকেন, সেই গল্পের সাথে এই গল্পের মিল নেই আমি বলবো, কিন্তু ওখানেও জুতো নিয়ে গল্প, এখানেও জুতো নিয়ে গল্প, কিন্তু ওই গল্পটা যতটা আমাকে টাচ করেছে আজকের এই ঘটনা এই মুহূর্তে বসে আমাকে তার চাইতে অনেক 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 বেশি টাচ করেছে। আমরা মাত্র 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনারা যদি আজকের এই অতিথিকে দেখতে চান কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কিছু বলার থাকে, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর শখের বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের পাঁচ স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো Close Up।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছে আরজে শাকিল, খালিদ লোবান এবং আরজে লাবিব, আমাদের হ্যালো 8920-র অ্যাক্টিভ টিম মেম্বাররা, এবং একই সাথে রয়েছেন লাখ লাখ শ্রোতা। এই মুহূর্তে আপনারা যারা ফেসবুকে কমেন্টস করছেন তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের এই বনটিকে দেখার জন্য এসছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা লাইক দিচ্ছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920-র স্পেলিংটা হচ্ছে HELLO 8920। প্রিয় শ্রোতা, স্বপ্নের জীবনের গল্পে ফিরে যেতে চাই, তবে আপনাকে বলছি যে আপনার জীবনের গল্প যদি আপনি মনে করেন হ্যালো 8920-তে প্রচার হওয়া উচিত, তাহলে আমাদের এখানে ফোন করে সারাংশটুকু বলবেন আপনার জীবনের গল্প। আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668 02 যোগ করে নেবেন যদি মুঠোফোন থেকে ফোন করেন। তারপর কি হলো স্বপ্ন?
তারপর আমার ছেলে বলল কি মা, স্কুলে আমারে খালি পায়ে দাঁড়া করে রাখছে কেন? আমি স্কুলে ক্যাশপুরে যেতে হবে, ক্যাশপুরে যাইনি, স্যান্ডেলপুরে গেছি, এই জন্য কালকে থেকে আমি স্কুলে যাব না যদি আমার ওই জুতা নাই না দাও। তারপরে গিয়া ছোট ভাইয়ের কাছে বলছি, ছোট ভাই পায়ে
জুতা দিয়ে দিল।
ছেলে স্কুল যাইতেছে আস্তে আস্তে, এর মধ্যে ছেলেও বড় হইতেছে, আমার ফ্যামিলি থেকে চাপ দেওয়া হইতেছে কেন আবার বাচ্চা হইতেছে না, আমার কোনো দোষ আছে? আমি তো একজনই চালাইতে পারতেছি না, আমার কত কষ্ট হইতেছে একমাত্র আমি জানতেছি। তাহলে আমি আরেকজন বাচ্চা কিভাবে নেই? শ্বশুর খুব অসুস্থ হয়ে গেল, দিন টাইকা নিয়ে মাথায় হাত রেখে বল
This track was downloaded from FusionBD.com.
তুমি আমার মাথায় হাত রেখে বলো, আমি নাতি হোক নাতি হোক আমি একটা কিছু মুখ দেখে মরতে চাই। তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও।
শ্বশুর
শ্বশুর
খাওয়াতে পারে না, তার উপরে আবার এগুলো
এগুলো।
হুম হুম
তো শ্বশুরের মাথায় সে কসম করছি, এখন আমি প্রেগনেন্ট। ছেলেও অষ্টম শ্রেণীতে ভালো রেজাল্ট করলো স্কুলে, তাকে ক্লাসে ক্যাপ্টেন তৈরি করা হলো।
ওকে,
ইংরেজিটা ভালো পারে বলে, মানে ও অনর্গল কথা, মানে অনর্গল কথা বলতে পারে ইংলিশে,
রাইট?
3 বছরে ও ভালো পড়াশোনা করতেছে। ও যখন অষ্টম শ্রেণীতে পড়ে আমার তৃতীয় বাচ্চা জন্ম নিল, কিন্তু এর মধ্যে মায়ের কমে না, মায়ের ঠিকই খাইতেছি, দুদিন চার দিন পাঁচ দিন পর পরে মায়ের খাইতেছি। একদিন কি একটা কাগজ পাইতেছে না, স্টিলের আলমারির ডয়ারটা খুলে সে আমার এমন ভাবে ছুঁড়ে মারলো আমার মাথার মাঝখানে এসে লাগলো। পরে ঠিকই কাগজটা পাইলো, পায়ে চলে গেল, সে একটু তাকায় দেখলো না যে ওর কোথায় লাগছে। পরে আমি কি করছি, গামছা দিয়ে আমার মাথা বাঁধছি, বাড়িতে বোরকা পরছি, বোরকা পরে গাজীপুর সদর রেডক্রস হাসপাতালে গেছি, অন্য জায়গায় যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। ওই জায়গায় যাই 5 টাকা দিয়া টিকিট কেটে ডাক্তার দেখাইছি, 4টা শিল লাগছে আমার মাথায়। লাগার পর ওরা বলতেছে পুলিশ কেস হবে, কে মারলো? কেউ মারেনি। আমি যথা পাইছি নিয়ে জানালার থেকে নিচে বসেছিলাম, উঠতে গেছি জানা না লেগে গেছে।
আপনি কি ততদিন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছেন যে আপনার হাজবেন্ড কেন আপনার সাথে আচরণ করছে?
নেশা করে
আবিষ্কার হয়ে গেল। কি হয়ে বুঝলেন আপনি নেশা করে?
বাসায় খাওয়া শুরু করলো।
কিভাবে, কবে থেকে, কি ধরনের জিনিস খেত?
জিনিসটা হচ্ছে আপনার প্রথম খাইতো সিরাপ, তিনটা একসাথে করতো, করে একটা বোতলে ঢুকাইত, ঢুকায় ওইটা একটা ঘুমের ট্যাবলেট দিয়ে খাইত।
এগুলোর সাথে আবার ঘুমের ট্যাবলেট মেশাতো?
হ্যাঁ, সারাদিন পরে ঘুমাইতো, ওই রাত্রে বেলা উঠতো, এটা নাই কেন, ওইটা নাই কেন, এটা দিলা না কেন, ওইটা দিলা না কেন, এগুলো আমার মারত, ওগুলো খাইতো। আর আমার আস্তে ধীরে মারা শুরু করলো। এর মধ্যে আমার ছেলে SSC পাস করলো, স্কুলে আনন্দ, মানে আমি আমার ছেলে আমার জড়ায় ধরবো কি, আমি ছেলেদের ধরাই আনন্দে কাঁপতেছি যে আমি পাশ করতে পারি নাই কিন্তু আমার ছেলে পাশ করছে এবং খুব ভালো A+ পাইছে, তো আমি তো খুব খুশি আমার ছেলে এত ভালোভাবে পাশ করছে, যত কষ্ট হোক এই ছেলেকে আমি পড়াবো। ছেলের এখন কলেজে ভর্তি হইতে গেলে সর্বোচ্চ মিলে 20,000 টাকা লাগতেছে, এই 20,000 টাকা আমার কাছে নাই, আমার আর একটা বাচ্চা হয়েছে তার দুধের খরচ লাগতেছে।
এই যে 10.5 লাখ টাকা ব্যাংকে রেখেছে আপনাকে বললো, এগুলোর কি অবস্থা?
এগুলি সেই উঠে উঠে খেয়ে ফেলছে। আমি জিজ্ঞেস করছি, আপনি না আমার নামে ব্যাংকে টাকা রাখছেন, তাহলে তো আমি যাই না টাকা উঠাই, তা আপনি কিভাবে উঠান টাকাটা? বলতেছে উঠান যায় উঠান যায়, সে টাকা খেয়ে ফেলাইছে।
আপনার কাছে 20,000 টাকা নাই আপনার ছেলেকে ভর্তি করানোর জন্য, আপনার হাজবেন্ড 10.5 লাখ টাকা খেয়ে ফেলেছে, কি করে কি করেছে
তা আমি জানি না, কি করছে, কোথায় ভাঙছে, কি করে আমি তো জানি না, সে বের হয়ে যায় শুনছি জুয়া খেলছে।
ওকে, তারপর
তো 20,000 টাকা থেকে আমার এক মামা শ্বশুরের কাছে গেলাম, সেও রেজাল্টে খুব খুশি। আমার শ্বশুরবাড়ির কোনো ছেলে আজ পর্যন্ত মেট্রিক পাস করে নাই, তো আমার ছেলে পাস করছে শুই না, সে আমাদের 3,000 টাকা দিচ্ছে আমার দুই বোনে দিছে, যত কষ্ট আমার এই মায়ের কাছে। স্কুলে ড্রেস এর টাকাটা আমার ছোট ভাই দিছে, মানে ছোট ভাইটা আমার এখন বড় ভাইয়ের মতো হয়ে গেল, মানে যখন যত বিপদে পড়তেছি যতটুক সম্ভব আমার ওই ছোট ভাইটাই আমার দিতেছে। এর মধ্যে আমার মায়ের কিডনি টিউমারটা ড্যামেজ ছিল, ইন্ডিয়া থেকে কিডনি ট্রান্সফার করে নিয়ে এসে ঋণ হয়ে গেছে মার্কেটে অনেক আমার আব্বার। এর মধ্যে ছোট ভাই শুরু করছে ইতালি যাব, ইতালি যাইতে হলে 13 লক্ষ টাকার দরকার। পরে আমার চাচাতো ভাইদের কাছে আমাদের বাড়ি বন্ধক রেখা আমার ভাইয়ের 13 লক্ষ টাকা দিচ্ছি ইতালি যাওয়ার জন্য। আমার বাড়িতে গেল আর জীবনে কোনো দিন আমাদের কোনো খোঁজ নিল না, ওই বাড়ি আর আমরা ছুটাইতে পারিনি।
যে ভাইটা আপনাকে হেল্প করতো সেই ভাই?
না, সে তো সবার ছোট, যে আমার 1 বছরের ছোট সে, আর তার ছোট যে একটা ভাই সে জামাতে জামাতে ঘুরে, সংসারে কোনো মন্টন নাই। তার ছোট ভাইটা একটা হিন্দু মেয়ে বিয়ে কইরা কোথায় গেছে জানি না,
পুরো সংসারটাই মানে
তো আমি করলাম কি পার্লারের কাজ শিখলাম,
পার্লারের কাজ শিখলাম। ওকে,
এখন টাকা এটাতে বেশি দেখতেছি, আমি তো সব সময় দেখতেছি টাকা বেশি কোনটাতে। তো আমার বোন আবার পার্লার দিছে, আমি বললাম কি যে আমার তো পার্লারে রাখ, পরে বললো ঠিক আছে তুই আয় তো মেয়েদেরকে সাথে থাকবি, একটু পানি টানি আগে টাকায় দিবি, কাজ কর। তো আমি পানি টানি আগায় দিয়ে দিলেও ওরা আমার ওদের ম্যাডামের বড় বোন হিসাবে সম্মান করতো। হাতে দৈরা সূচনা নামে একটা মেয়ে যার কাছে আমি ঋণী, সে আমাকে আমাকে কাজ শিখালো।
কি কি শিখলেন আপনি?
বুরু প্লাক, বউ সাজানো, চুল কাটা, চুল নানা স্টাইলের কাটিং, এগুলো কাটা শিখলাম, শাড়ি পরানো শিখলাম, ফেসিয়াল শিখলাম। পার্লারের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বুরু প্লাক, এটাও আমার হাতে ধরায় ধরায় শিখালো সূচনা। সূচনা আমাকে বুদ্ধি দিল যে আপা আপনি এক কাজ করেন, একটা ওই মার্কেটে একটা পার্লার হবে ওইটা আপনি কিনে নেন, আমাকে এত টাকা তো আমার কাছে নাই। এর মধ্যে আমার বোনের 3টা পার্লার, এখন আমার বোন বলতেছে আমি একটা পার্লার ছেড়ে দিব। এখন আমার মা আমার বোনকে ডাকছে, আমি বলতেছি মা জীবনে যত যাই করছো এইটা শেষবারের মতো করো মা, ওর কাছ থেকে আমার এই পার্লারটা নিয়ে দাও, আর কোনোদিন আমি তোমার কাছ থেকে চাইবো না। মা বোনরে ডাইকে বললো যে দেখ তোর জন্য ও অনেক করছে, তুই যখন পার্লারটা দিবি দেখো শুনে টাকাটা তুই নিস না, আর তোর যে অ্যাডভান্স দেওয়া আছে ওইটা আমি আর ও মিলাইয়া তোরে দিয়ে দিতেছি, তুই 3 মাসে নিবি। আমার বোন বলল যে আমিও চাই আমার বোন আমার সমকক্ষ হোক, 4 লাখ টাকা অ্যাডভান্স ও 3 বারে নেওয়ার জন্য একটা লিখিত দিল। আমার মা বললো যে তুই যদি আজকে পার্লার দিয়ে কালকে মরে যাস তোর ছেলে মেয়েরা তো দাবি করবো, তোর স্বামী দাবি করবো, তাহলে তোর তুই ইস্তা মেয়ে দে। আমার বোন বললো মা তুমি কি বলো বড় আপারে দি মেয়েটা, আবার এই যে কোনো কথা আছে, খালি ইস্টামে সাইন করে আমার বোন ওই পার্লার আমার দিয়ে দিল। আর এদিক দিয়ে ওই কাজ করতেছি, পার্লার দিয়ে রাখতেছি, আমার হাজবেন্ডকে বলতেছি না। এখন ফোনে ফোনে কথা বলি কেমন কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে, এরকম বলতেছি। আর বাড়ির কাজ বাড়িতে করি, মানে আমি তো রাস্তায় যাই না। আমার বোন বললো কি ওরা টাকা চুরি করবো, তুই কোন টাকা দে, যে তোমাদের লাভ লস তোমাদের, তুমি এত টাকা আমার মাসে দিয়ে দিবা।
ওকে,
তো আমার অত টাকা দেয়। এখন আমার হাজবেন্ড দেখে আমি লুকিয়ে চুরে কথা বলি, হাজবেন্ডকে আবার বলি না, জানি যে নিয়ে যাবো টাকা পয়সা। এই জন্য উনি আমারে পাহারা দেওয়া শুরু করলো, আমি লুকিয়ে ফোনে কার সাথে কথা বলি।
ওকে,
এক সময় ধরে ফেললো, মারতেছে দেখে পাশের বাড়ির বাড়ি বললো কি আমার কাছে নাম্বার আছে নিয়ে দেখেন কার সাথে কথা বলে। আমার ফোন দিয়ে তো বলে, মানে আমার ফোন নেই, ফোন ফিক্সের ফোন দিয়ে মহিলার দোকান বলি, এই নাম্বার কথা বলে সব সময় ভাবি। ফোন দিয়ে দেখে মেয়েটার নাম কবিতা, ও আবার বোকা টাইপের, ও বলে দিছে পার্লার তো ম্যাডামে কিনছে আমাদের সাথে কথা বলে।
এই কবিতার কাছ থেকে আপনি কি নিতেন,
কোন থেকে টাকা নিতাম?
রাইট রাইট, ওকে।
কবিতা বলে দিছে আমার হাজবেন্ডকে, এখন আমার হাজবেন্ড আমার অনুমতি দিছে পার্লারে বসার জন্য, যে তুমি পার্লারে বসো সমস্যা নেই, জানছি জানছি লুকে রাখার কি আছে। বসলাম, আমার মাসে 68-62 এরকম ইনকাম হয়েছে
পার্লার থেকে,
পার্লার থেকে
সুদিন ফিরলো।
হ্যাঁ, তারপর
এটা কত সালে শুরু করলেন তখন?
এটা হচ্ছে আপনার 2005-এ।
ওকে, কি নাম ছিল আপনার পার্লারে?
স্বপ্ন বিউটি পার্লার।
স্বপ্ন বিউটি ছিল
আমার বোনের নামে, আমার বোন ট্রান্সফার করে আমার নামে
সবকিছু আপনার নামে করে দিয়েছিল, গাজীপুরে ছিল এটা,
গাজীপুর। আর আমার কাজের দক্ষতা এত ভালো ছিল যে আশেপাশে যত পরশালী ব্যক্তির বউ ছিল ওরা আসতে শুরু করলো।
আচ্ছা,
জিজ্ঞেস করতে কোন জায়গা থেকে সাজে আসতো, ওই পাল্লা থেকে সেজে আসছি, তাহলে আর আমি উত্তরে যাবো কেন, এত সুন্দর কাজ জানে ওর কাছে যাবো, মানে এত টাকা আয়া শুরু হলো। আর আমার স্বামীর অত্যাচার বাইরে গেল, আমি সারা মাসের টাকা ইসে রাখতাম, ক্যাশের ড্রয়ারে রাখতাম, 30 তারিখের রাত্রে মেয়েদের বেতন সিকিউরিটি অন্যান্য আদার্স খরচ গুলি দিয়ে দিতাম। তা 1 তারিখে আমি টাকা বাড়িতে আনতাম, ও করতো কি 30 তারিখের রাত্রে ও রড নিয়ে গেছে, রড নিয়ে যাই এমনি করে বাঁকা করে করে টাকা নিয়ে এসে পড়ছে। আমার স্বামী পাল্লা খুলে টাকা নিয়ে এসে পড়ছে, আমি বলছি দেখে আমার এমন মায়ের মারলো একদম, মানে কপালটা ফাটাই ফলাইলো, সারা শরীর স্পট করে ফেললো, আর সহ্য হইতেছে না এই জামাই বাতার খাই, মনে নেই। এর মধ্যে ছেলেও খারাপ ব্যবহার করা শুরু করছে,
তখন ছেলে কলেজে পড়ে।
হ্যাঁ, ছেলে কলেজে পড়ে এবং তাকে হোস্টেলে রেখে আমি পড়াই,
হোস্টেলে রেখে পড়ে। হ্যাঁ,
যাতে বাড়ির এলাকা ওর বাপ যে নেশা করে ও না বুঝতে পারে, এলাকায় কারোর সাথে না মিশে পরে যেন ও এর মধ্যে না মিশতে পারে, কখনো বন্ধু বান্ধব এলাকা না হইয়া উঠতে পারে, এই জন্য ওরা হোস্টেলে রাখলাম। হোস্টেল থেকে ইন্টার পাস করলো, এখন ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আমি আমার ছোট ছেলেটাকে উত্তরা একটা স্কুলে ভর্তি করে দিলাম, উত্তরায় আমার মার কাছে ছেলেদের রেখে গেলাম, বড় ছেলে বাসায় ফিরল হোস্টেল থেকে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, পরীক্ষা পরীক্ষা টরীক্ষা দিতেছে। এর মধ্যে দেখি ছেলে চাল চলন আস্তে আস্তে খারাপ হইতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করে, রান্না ভালো হয় না, এই হয় না, ওই হয় না, সারাদিন বাড়ি সেরা বাইরে থাকো কেন, তাহলে আমি কাজ না করলে তোমরা কাজ করো, তাহলে আমি বাসায় থাকি। এখন বাপ ছেলে দুজন বলতেছে পার্লার বিক্রি করা, আসলে বিক্রির টাকাটা নিয়ে যাব,
আগে যেভাবে বাড়ির টাকাটা,
বাড়ির টাকাটা নিয়ে গেছে। এর মধ্যে আমার শ্বশুর মারা গেল, 40 লক্ষ টাকা জমি বিক্রি করলো আমার স্বামী, 40 লক্ষ টাকা এসে ভেঙে ফেলাইছে
নিজের জায়গা, 40 লক্ষ টাকা জমি ছিল তাদের কাছে।
হ্যাঁ, আরো আছে, 40 লক্ষ টাকা তখনই নষ্ট করে ফেলছে।
কি করেছে টাকা দিয়ে?
কক্কা কিনছে, তক্ষক নামে একটা প্রাণী আছে জানেন, সেটা কিনে সে বিক্রি করবে, বড় বড় বায়ারের কাছে বিক্রি করবে। সে কিনে নিয়ে আসতো, ওই লোকেরা দুধ খাওয়াইয়া চাউল খাওয়াইয়া ডাউল খাওয়াইয়া ভারী করে দিত, এই জায়গায় আনার পর তক্ষ যখন পায়খানা টাকা করতো তখন ওজনে কমে যেত, তারপরে ওইটা লস 4-5 লাখ করে মাস যেত। আর সে দেশে নেশা করে করে দেশে দেশে ঘুরতো ওই তক্ষক কিনতো।
প্রিয় শ্রোতা, এই যে তক্ষকের কথা এখানে বলা হয়েছে, এটা নিয়ে আমরা যাহা বলিব সত্য বলিব একটা পর্ব করেছিলাম, আপনারা নিশ্চয়ই মনে আছে, অনেক আগে এর উপর একটা এপিসোড গিয়েছিল। এই তক্ষক সম্পর্কে আপনাদেরকে একটু ছোট করে বলি, এটা নিয়ে এক ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ আইনও হয়েছে যাতে এই ধরনের প্রাণী ধরা না হয়, বিভিন্ন বিশেষ করে পার্বত্য অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এক একটা প্রাণী ধরে নিয়ে আসা হয়, এবং এটা নিয়ে বৈজ্ঞানিক কোনো সত্য আমাদের কাছে জানা নেই। এক ধরনের কথাও প্রচলিত আছে যে এটা নাকি এইডস এর প্রতিষেধক হিসেবে এই প্রাণীটাকে কাজে লাগানো হয়, এটার কোনো বৈজ্ঞানিক সত্য আমাদের কাছে নেই, তবে এটা নাকি প্রচুর পরিমাণে টাকা দিয়ে বিক্রিও করা যায়। আমরা আলটিমেটলি জানি না, এগুলো আমাদের শুধুমাত্র শোনা কথা, এগুলো বাস্তব অর্থে কতটুকু। আপনি কি দেখতেন আপনার হাজবেন্ডের সাথে, কখনো দেখেছেন এই প্রাণীটা?
হ্যাঁ দেখছি।
কি করতো এগুলো? টিকটিকির মতো,
টিকটিকি না, ওই চেয়ে বড়,
একটু বড়, হ্যাঁ
আরো বড়,
হ্যাঁ
এতটুকু বড় হয়। ওইগুলি চারটা পাঁচটা করে বাজারে ভেগে করে নিয়ে আসতো, নিয়ে এসে একটা খাঁচা বানাইতো, ওই খাঁচার ভিতরে রাখতো, রাখার পরে ওইটার মধ্যে ওইটারে দুধ খাওয়াইতো, ডিম খাওয়াইতো, মুসের ডাল খাওয়াইতো, ওইটারে আবার পেঁচা ধরে নিয়ে আসতে, পেঁচা কিনে নিয়ে আসতে, এটা কালো পেঁচা,
এটা দাম
অনেক। আমি জানতাম না, আমি তো বাড়ির বউ, বাড়িতেই থাকতাম, আমি এগুলো জানতাম না।
৪০ লক্ষ টাকা
সে এই নানান খাতে শেষ করে ফেললো। তুমি একটু সংসারের দিকে মন দাও না, তুমি আমার পার্লারের টাকা এরকম করো, নেশা করে আমার পার্লারের সামনে উদাম গায়ে খালি পায়ে বসে থাকতো। তো এক লোক এসে বলতেছে কি মুচি, ম্যাডাম জানেন আপনি জামাই স্ক্যাম করে ভাত খাওয়াইছি, আমাকে ভাই ভালো করছেন, গরিব মানুষ খাওয়ালে সোয়াব জানেন না।
মানে পুরো পাগলের মতো আচরণ শুরু করেছে।
আমার করতো কি, বুকের এখান থেকে কামিজটা টান দিত, একদম ছিঁড়া ফেলতো, রাস্তাও বুঝতো না, মার্কেটও বুঝতো না,
ধামধুম করে সব করতো।
হ্যাঁ ধামধুম করে করতো, আরেকদিন ওনা নিয়ে গেছে।
এই সব মানে রাস্তার মধ্যে
করতো, এরকম করতো, মার্কেট দিয়ে হাঁটতো আর মারতো। আর সামনের দোকান দেখে বলতো কি জানেন, আর ২০ টাকা দিলে কোথায়।
মাই গড,
ও খারাপ।
আপনার সম্পর্কে সব কথাবার্তা বলতো?
সব কথা বলতো। একটা পাশের দোকানদার, ওদের কাছে পানি থাকতো না, পানি থাকতো আমাদের পার্লারে, কোনো দোকানেই পানি থাকতো না, শুধু আমাদের পার্লারে পানি বিল দিতাম, তাই পানি থাকতো। ও পানির জন্য আসতো, ওরে ইমন মায়ের দিছে, বলতো ওর সাথে আমার একটা রিলেশন আছে, নাহলে ও আসতো কেন? ও বারবার বলতেছে আমি তো পানি নেওয়ার জন্য আসছি। আমাদের পার্লারে ফ্রিজও থাকতো, কিন্তু ফ্রিজ, সোফা, টিভি, মানে পরিবেশটা খুব সুন্দর করতে হতো যাতে ভালো কাস্টমার আসে। ফ্রিজও থাকতো, ও পানি চেতো, পানি চাইতে আসতো কেন? নিশ্চয়ই আমার সাথে কোনো কালেকশন। ও যতই বলতেছে আপনার ছেলে বয়সে, আমি বয়স কেন ওনার সাথে সম্পর্ক থাকবো, দেশে কি মেয়ে নাই? না, ওরে দূরে মায়ের দিচ্ছে। মায়ের দেওয়ার পর আমি বাসায় গেছি, আমারও মায়ের দিচ্ছে। মায়ের দেওয়ার পর আমার বাসা থেকে লাঠি বের করে দিচ্ছে, চোখ ফাটাইছে, সব ফাঁকায় টাটে বের করে দিচ্ছে। আমি এখন আমার বাবার বাড়িতে আসছি, আসার পর রাত্রে ফোন দিয়ে বলতেছে আমার বোনের হাজবেন্ডকে, এই আবুল জানো তোমার আপার কি হয়েছে, কি হয়েছে, একটা ছেলে লেখা ভাই গেছে কা? আমি তো আমার বোন এসছে, আমার সামনে বসে রয়েছি, কাঁদতেছি, বা কি গেছে কা, ধন গেছে কা, আপনি আর ওইটা টেনশন করেন না। তো আমার বোনের হাজবেন্ড বলতেছে, আর আমার বলতেছে আপনি লুকিয়ে থাকেন, এখনই আসবো, গাড়ির শব্দ পাইতেছি, গাড়িতে উনি বলতে না বলতে দেখি গেটে এসে পড়ছে। আমার বোনের হাজবেন্ড বলছে কি ফল সাদ আছে না বাথরুমে, ওটা ফ্রিকে পালাই থাকেন আপনি, নাহলে তো খুব মারবো। ওটার ভিতরে পালাই দিছি, পাই নাই, না পাইয়া দক্ষিণগান থানায় গেছে, যাই নাকি থানায় চিঠি করছে আমার নামে, আমি ২০ লক্ষ টাকা নিয়ে আসছি আসার সময়, আর আমি প্রতি তাদের সর্দার নেই, ওই সাথে আমার ছেলে জড়িত আছে মামলার সাথে।
আপনার ছেলের নামেও দিয়ে দিয়েছে ওখানে?
না, আমার ছেলের নাম আর আমার স্বামীর নাম,
মানে ছেলে এবং স্বামী দুজনে মিলে আপনার এগেইনস্টে
মামলা করেছে। হ্যাঁ, মামলা করছে, ২০ লাখ টাকা নিয়ে আসছি আমি আসার সময়, আর আমি খারাপ পার্লারের কাজ করি, খারাপ মেয়েরা পার্লারের কাজ করে, আমি খারাপ খারাপ কাজ করি।
আপনার ছেলে এবং আপনার স্বামী দুজনে মিলে আপনার নামে ২০ লাখ টাকা এরকম করে মামলা দিল।
রাতে পুলিশ আসছে, ও আমার বোনের জামাই নাকি কাস্টমার এনে দেয়, আমার বোন আমাদের দেহ ব্যবসা করে। তো এর রাতে আসলে আমার বোনের আবার প্রতি বছর মানে একটা মায়ের, আমার মায়ের মতো, আমরা যখন সাত ভাই বোন, ওরা ৫ বছর ৫টা বাচ্চা। তো ওই আসামি পুলিশ আসতে অ্যারেস্ট করতে আমার বোন দিয়ে বোনের হাজবেন্ডে, যখন মুসাইটা উঠে দেখে যে ৫টা বাচ্চা বুকের দুধ খাওয়া বাচ্চা, তখন বলতেছে আমরাও মানুষ, এই বুকের দুধ খাওয়া বাচ্চার কাছ থেকে মা নিলে আমরা দায়ী বা আল্লাহর কাছে থাকবো, এই বাচ্চা মা নিতে পারবো না বোনের হাজবেন্ডকে নিয়ে যাওয়া যাবে। আমি বলতেছি আপনাদের আসামি কই, এক নম্বর আসামি কই? পরে আমার আব্বা বলতেছে কি এক নম্বর আসামি আছে, আমি রিক্স, আমি এই জায়গায় এত বছর যাবৎ থাকি, আমি রিক্স, আমি আমার মেয়ে ১০টা বাজে হাজির করবো, রাত্রে বেলা মেয়ে দিব না। ও আমার আব্বা শুনছে রাত্রে বেলা মেয়ে নিয়ে গেলে কোনো সমস্যা হয়তো, আমি আমার মেয়ে দিব না, সকালবেলা ১০টা বাজে আমি মেয়ে হাজির করবো, যখন থানায় সব লোকজন আসবে দিয়ে আমি মেয়ের জামাই নিয়ে আসবো। তো ওরা আমার বোনের হাজবেন্ডকে গাড়িতে ঢুকায় নেই, আমি গিয়ে দেখি ১০টা বাজে গিয়ে দেখি যে একটা চেয়ারে বসায় রাখছে, ওসি স্যার আসছে ডাকছে, দেখে আমার চেহারার দিকে তাকায়া বলতেছে এই লোক ডাকো, বাদিকে দুজন বাদিকে রাখো, ডাকছে, রাখার পর আমি দেখতেছি আমার ছেলেটা নিচে আমার সামনে উপরে আসতে, আসার পর ওসি স্যার দাঁড়াই চার পাঁচটা চর মারছে, কোনো কথা জিজ্ঞেস না করে বলছে তুই ওর এইভাবে মারছিস কে, আর এইভাবে মার খেয়ে 20 লাখ টাকা নিয়ে এসছে তোর, কপাল ফাটাইছ কে, নাক ফাটাইছ কে, এই চোখটা তো বাদ হয়ে দেবো, এই মেয়ের তো চোখ থাকবো না, মানে চোখটা ফুলে এই পাতাটা নিচে এসে পড়ছে, ব্লাড জমছে চোখে, তো এই মেয়ের তো চোখ থাকবে না, এই মেয়ে তুমি এক্ষণ এর এগেনস্টে মামলা করো, তোমার এইভাবে মার দূর করছে আবার 20 লাখ টাকা চায়, আর তোর ছেলের খবর দি। তখন দেখতেছি কি আমার ছেলেটা নিয়েছে, ওই যে বলে না মা মন, তখন আমি আমার ভাসুরের ছেলেকে বলতেছি কি ওরে চাইতে বল ওরে মারব।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, এই জায়গাটাতে ঠিক রাত 1টায় আমরা ফিরে আসব আবারও স্বপ্নের জীবনের গল্পে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। হ্যাঁ, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের যে জীবনের গল্প সেই জীবনের গল্পের শেষ ভাগে আমরা ফিরে আসবো রাত 1টায়। কোনো মন্তব্যই করতে চাই না, কারণ কিছু কিছু জায়গায় মন্তব্য করার মতো কথা আসলে খুঁজে পাওয়া যায় না। এবং চিন্তা করে দেখুন, বাবা এবং ছেলে দুজনে মিলে মামলা করেছে মায়ের এগেনস্টে, মা থানাতে হাজির এবং মা আর সন্তান মুখোমুখি। এটা কোন প্রেজেন্টার, পৃথিবীর কোন প্রেজেন্টার পারবে এক্সপ্লেন করতে? এক্সপ্লেন করার কোনো দরকার নেই, আমার মনে হয় সবাই ফিল করুক, একটু অনুভব করুক। আমরা ঠিক রাত 1টার সময় ফিরে আসছি। আপনারা যদি এই বোনটিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে স্বপ্ন তার জীবনের গল্প নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, রয়েছে আরজে শাকিল, খালিদ লোবান এবং আরজে লাবিদ। স্বপ্নের জীবনের গল্পে ফিরতে চাই, আর স্বপ্নের জীবনের গল্পে যাবার আগে আপনাকে বলতে চাই হ্যালো 8920 নতুন একটি সেগমেন্ট যুক্ত করেছে। কোনো জীবনের গল্প শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনি পজিটিভ অর্থে কিছুটা পেয়েছেন আপনার জীবনে, কিংবা কোনোভাবেই মোটিভেট হয়েছেন, কাউকে মোটিভেট করেছেন, কোনো ভালো কাজ করেছেন, কারো কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তাহলে কি সেই ভালো কাজ আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমরা হ্যালো 8920 শুরুতেই আপনার কথা শোনাবো, আপনার ফোন কলটি আমরা বাজিয়ে শোনাবো এবং আপনার সঙ্গে যে আমরা কথা বলেছি সেটাও আমরা আমাদের হ্যালো 8920 তে প্রেজেন্ট করতে চাই। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। আর স্বপ্নকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। স্বপ্ন, যেখানটা আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনার সন্তান থানাতে
দাঁড়িয়ে আছে নিচে এবং আপনি কাউকে বলছেন যে ওকে গিয়ে চলে যেতে বলেন, ওকে ধরবে। তারপর
ওকে ধরবে, তারপর আমার হাজবেন্ড কে চার পাঁচটা চার মারার পর আমার হাজবেন্ড আমার হাত ধরছে, ধরে বলতেছে আমি জীবনে আর এরকম করবো না, আমার এবার মতো মাফ করে দেব। থানায় ওটা মীমাংসা হয়ে গেল। ওসি স্যার,
মানে আপনি কোনো মামলা করলেন না?
না, মামলা করলাম না। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার ছেলে করলো কি, আমার গায়ের উন্না পেঁচায়া আমার মারা শুরু করলো।
সত্যি সত্যি এটা হয়েছে?
হ্যাঁ, মারা শুরু করলো, বলতো সত্যি আমার বাপের মায়ের খাওয়াইছো, তুই আমার বাপের মায়ের খাওয়াইছো, তুই এই বাড়ি তুলছো। পর ওর বাপে ওর কাছ থেকে সারাইছে, বলছে যে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই যাই হাত তুললি কে, তোর তো মা, তোর জন্য কোনো দিন এক বাপের বাচ্চা রাত কাটায় নাই, তোর জন্য কত কষ্ট করছে, তুই গায়ে এত দুই সুতকে। পর আমার বড় জাল ভাসুর এরা এসে অনেক রাগারাগি করছে আমার ছেলের সাথে, তখন দেখলাম আমার ছেলে ঠোঁট দুইটা সাদা হয়ে রয়েছে, কিছু একটা খাইছে। তোর বলো যে তো নেশাগ্রস্ত অবস্থায় আছে, কি করছে, তুমি ওরা মাফ করে দাও। আমার শাশুড়িরা বললো ও নেশা করছে, তুমি ওরা মাফ করে দাও। আমি এই নেশা করবো জন্য কি আমি এত কষ্ট করছিলাম?
মানে সেও নেশাগ্রস্ত?
হ্যাঁ, ও নেশা করবো এই জন্য কি আমি এত কষ্ট করছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস। আমার সন্তানও যখন খারাপ হয়ে গেছে তখন আর আমি এই বাড়িতে ফিরতেছি না, বের হয়ে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দিলাম
সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে। যখন আমার ছেলেও নেশা, আমার গায়ে হাত উঠাইলো, ঠিক আছে আর আর কার জন্য, আর তো আমার কিছুই নাই। যেখানে আমার সন্তান আমার মারতেছে, তিন চারজন লাগতেছে ফিরাইতে, সেই জায়গায় তো আমার আর কিছু নাই, আমি আর কার আশায় থাকবো, যার আশায় এত বছর কাটাইলাম, সেই যখন এরকম করলো, ঠিক আছে ডিভোর্স করে দিলাম আমি। আপনার এই জায়গায় ডিভোর্সের মামলাটা দিছি, ডিভোর্স করে উত্তর আইসা পড়লাম।
কত সালে এটা করলেন ডিভোর্সটা?
11
2011 সালে।
হ্যাঁ, ডিভোর্স করে আসলাম। আমার বাপের বাড়ির এলাকায় এসে বলতেছে যে ও খুব খারাপ খারাপ হয়ে গেছে, খারাপ কাজ করে, এর মধ্যে বলছে আমার এসিড দিব।
কে বলেছে এটা?
আমার স্বামী। এসিড মারবো, আমার চেহারা রাখবো না, এই চেহারা থাকলে তো আমার আবার বিয়ে হয়ে যাবো, চেহারা থাকবে না। আমার চাষ বোনের হাজবেন্ড ইটালি থাকে, ওর বউ মারা গেছে বিয়ের তিন চার মাস পরে, তো বলছে আমি বিয়ে করে ফেলবো, তুমি এরম মারো আমি বিয়ে করুন, ফার্স্ট জন করছে তাহলে তো হয়ে যেতে পারে, তাহলে ওর চেহারা রাখবো না আর মুখে এসিড মারবো। ও আমার বলতেছে আমি তোর যেইভাবে পারি তোর এসিড মারবো মুখে। তারপর আমি গিয়ে থানায় মামলা করলাম, যদি মারে আমার মুখে এসিড, মামলা কপি আপনাদেরকে দিচ্ছি,
যেগুলো আমরা চেক করেছি।
তারপরে গিয়ে মামলা করলাম, করার পরে এখন পার্লারটা তো আমার গাজীপুর হয়ে গেছে।
মামলা করে কোথায় চলে আসলেন?
বাবার বাড়িতে।
আর ছোট ছেলেকে?
ছোট ছেলেটাকে সাথে নিয়ে আসছি।
আচ্ছা,
ও তো ছোট। তারপর গেলাম গাজীপুর পার্লারে, পার্লারে গিয়ে আমারে টিভি ধইরা, আমার টিভি ওটা ধইরা আমার মাথায় ছিড়া মারছে, আমি বসে পড়ছি, বসে পড়ার পর টিভিটা গিয়ে অন্য একটা দেওয়ালে লাগছে, মানে আমার মাথায় লাগলে চুরমার হয়ে যেত।
কি করলো এটা?
আমার স্বামী ওইখান থেকে আমার চুলে ধইরা সিঁড়ি দিয়া একদম টেনে হেসে নিয়ে যেতেছে মার্কেটে, সবাই দাঁড়াই গেছে যে আজকে এত কয়েক বছর ধরে ম্যাডাম এই জায়গায় ব্যবসা করে, তারে তো এরকম ভাবে আপনার অপমান অপদস্থ করতে দিব না, আপনার স্বামী আপনি বাড়িতে যান, আমি আর কারোর সাথে বলতেও পারি না যে আমরা ডিভোর্স করছি। এর মধ্যে আমি এখন রাত্রে কই ঘুমাই, আমি পার্লার মেয়েদের সাথে মেয়েদের বাসায় ঘুমাইতেছি, তো ওরা আবার ফোনে রাতে কথা বলে, আমার আবার সমস্যা হয় রাতে কথা বলে ঘুমাইতে পারি না, ওদের ফোনগুলি আমি বন্ধ করে দিছি। ওরা বাথরুমে গেছে, ফোন বন্ধ করে বাড়ির নিচে রাখছি, ওরা তো ভাবছে ওদের ফোন অন আছে, ওরা ঘুমায় পড়ছে। ভোর রাতের দিকে ওরা কেউ একজন বাথরুমে যাইব, ফোনটা অন করছে, একটা কল আসছে, বলতেছে যে আমার আন্টি কোথায়, আমার ছোট বোনের বোন ফোন দিছে, কেন কিছে, আমরা সারা রাত ধরে আন্টিকে খুঁজতেছি। আমি ফোনটা দৌড়ে নিছি, আমি ভাবছি আমার মা বাবার কিছু হয়েছে, দৌড়ে ফোনটা হাতে নিয়ে গেছি, কি হয়েছে বা কি হয়েছে, বলতেছে আন্টি মামা আর নাই। কোন মামা নাই? হোসেন মামা নাই, যে ছোট ভাইটা আমার বড় ভাইয়ের মতো করছে, সেই বড় ছোট ভাইটার আমার খুন করে বলেছে, মানুষজন ঘুম করে বলে স্যার একদিন মরতে দেই নেই, বুকে দুটো রাখবি বই নুইও, সেই ভাইটা আমার মানুষের ভাইয়ের বলছে। থানার থেকে এসে যে বলছে আমার বাবার মারে আপনাদের ছেলে মারা গেছে, আমার মারে তো দেখলেনি, আমার বাবা এরকম অসুস্থ করে পড়া।
কারা মেরেছিল, কি হয়েছিল?
চার লক্ষ টাকা বন্ধুদের দান দিয়েছিল, বন্ধুরা টাকা দেয় না, চাইলে বলে তোরে খুন করে ফেলবো। একদিন টাকা দেওয়ার ডেট দিল বিচার পয়সা, পরে টাকা আনতে গিয়ে আর ফিরে আসেনি, তার লাশটা ফালাই দিছে। ওখানে গেলাম, মামলা করলাম, এক নম্বর আসামি ধরাইলাম। আমরা দুই বোনে চালাকি করে ওই লোকটার আইনে ধরাইলাম। ও সি এই ওয়েটিং রুমে বসাল এক নম্বর আসামিকে, ওরা কারাতে ঢুকায় নাই। আমাদের বললো আপনারা চলে যান, কালকে আইসেন, ওর ব্যবস্থা করতেছি। পরের দিন গিয়ে দেখি কি ও তো থানায় নাই। তাহলে কোর্টে চালান দিছেন? না, ও আসামি না। আপনি কিভাবে বুঝলেন ও আসামি না? ওই যে দেখেন, আপনাদের এখানে কাগজ জমা দিচ্ছি, 4 লক্ষ টাকার একটা স্ট্যাম্প আছে আমার ভাইয়ের, এই লোকের নামে। তো এক নম্বর আসামি আপনি কেন চাললেন? সে যদি নির্দোষ হয় সে কোর্ট থেকে সারা পাবে, আপনি চাললেন কেন? বলতে বেশি কথা বললেন না, যান বাড়ির যান। উনি আমাদেরকে ধমকায় বাড়ির পাঠিয়ে দিছে। যে গাড়িটা দিয়ে আমার ভাই লাশ ফেলে দিছিল, ওই গাড়ির দুইটা নাম্বার সংগ্রহ করে গাড়িটা ধরে দিছি। ওই গাড়িটাও গিয়ে দেখি বিকেলবেলা নাই। এবং আরেকটা আসামির কাছে আমার ভাইয়ের দুইটা মোবাইল পাওয়া গেছে। তারপরে ওই আসামি কই, আসামি চালান দিছি, কোন কোর্টে দিছেন, কোন জায়গায় দিছেন, আমাদেরকে ওই সেকেন্ড অফিসার বলে না। প্রায় 2 বছর কাছাকাছি আমরা শুধু হেনস্থা হইতেছি, এই থানায় যাই, ওই থানায় যাই, কিন্তু আমাদের মামলা অগ্রগতি হয় না। এখন যারও দিন আছে তার কাছেও যাই, ওনার কাছে গেছি, উনি আমাদের বলল যে আপনি ইয়ে যান, সিআইডিতে যান, ওরা আপনার হেল্প করতে পারবে। আমি গেলাম, যাওয়ার পর একটা সেকেন্ড অফিসারের সাথে একটা পুলিশে পরিচয় করে দিল যে উনি আপনার হেল্প করবো। উনি আমার নিয়ে একটা রেস্টুরেন্টে গেছে, চা দিছে, আরো কিছু খাবার করছে, আমি খাইনি। উনি বলতেছে যে এটা আমি দরখাস্ত লিখে দিই, দরখাস্ত দেখেন আমি এখানে জমা দিছি, ওনার হাতে লেখা, আর ওনার নাম্বারটা দিয়ে দিছে, বলতেছে যে আপনি ফোন দিবেন। পরে এখন আমার তার চাল চলনটা কেমন জানি সন্দেহজনক হইতেছে, ভয়ে আমি চাটাও খাইনি।
সন্দেহজনক কেন মনে হলো?
মানে কেমন জানি উনি ইচ্ছা করে আমার শরীরে টাচ লাগাইতেছে। পরে আমি বাসে যাওয়ার ফোন দিই না, ওনারে আমার নাম্বার দিয়ে আসবি। পরে বলতেছে আমি তো কালকে গাজীপুর যাচ্ছি, মামলা একটা নিয়ে আপনার সাথে দেখা করতে চাই, আমি আসি আপনার কাছে, আসেন। পরে আমি কোনো জায়গায় না গিয়ে এবার রেস্টুরেন্ট আছে একটা এয়ারপোর্ট, এখানে বসছি। বলতেছে কি এখানে আড়াল করে বসার কোনো জায়গা নেই? আমি না, এটা আড়াল করে বসার জায়গা নেই। কেন? কয়ে আমি তো দরখাস্ত লিখবো। আমি বলতেছি না, এখানেই লিখেন। উনি লিখলো দরখাস্তটা, লিখে টিখে সম্পন্ন করে আমার বললো এটা ফটোকপি করে কম্পিউটার কম্পোজ করে নিয়ে আসবেন। আপনাদের বাসা কোন জায়গায়? আমি বলতেছি একটু সামনে। রিক্সায় যান না হেঁটে যান? রিক্সায় যেতে হয়। রিক্সায় উঠে উনি আমার সাথে অন্যরকম শুরু করছে। আমি বলতেছি এখান থেকে রিক্সা থেকে নামেন। কেন সমস্যা কি? রিক্সা ফুট উঠাই দিস উনি। আপনি রিক্সা ফুট উঠাইলেন কেন? আমি কখনো রিক্সা ফুট উঠাই আসা যাওয়া করি। এখন যদি কেউ দেখে আমার ভাইটাই বা আমার এলাকার কেউ রিক্সা ফুটে উঠে আমি একটা ছেলে মানুষের সাথে, তাহলে আমার বাবা মান সম্মান করে থাকবো। আপনি নামেন। ওনার আমি নামাই দিছি। নামা দেওয়ার পর উনি আমার ফোন দিছে, বলতেছে আপনি আমার সাথে এরকম করলেন কেন? আমার কাকা ছিল তো সামনে, এই জন্য করছি। আমার কাকা অপরিচিত লোক দেখলে জিজ্ঞেস করবো না, এই জন্য না এরকম করছি। বলতেছে আপনার আমি একটা প্রপোজ দিই কি, যে আমি আপনার ভাইয়ের মামলা ইসে দিব, পত্রিকাতে দিব, তারপরে যত ধরনের সাহায্য লাগে।
ভাইয়ের মামলা কোথায় দিবে? পত্রিকাতে দেবে?
হ্যাঁ,
ওকে,
পত্রিকাতে দিব, তাহলে অনেক লোক জানবে, বিচার পাবেন। আর আপনার ভাইয়ের আসামিও আমরা সিআইডির থেকে ধরাই দিব। আপনি আমার কি দিবেন? জিজ্ঞেস করতেছি কি আপনি কি চান, মানে কি চাই আমার জানতে হবে না, টাকা পয়সা চাই নাকি, আপনি কি চান? বলতেছে আমার সাথে একটু টাইম পাস করতে হবে। কোথায়? যেখানে আমি নিয়ে যাবো। ঠিক আছে, মামলাটা তো অ্যাকচুয়ালি আমি বাদী না, আমার বোন বাদী, আমার বোন কি বলে শুনি, তারপরে ও যা বলে তাই। তারপর থেকে উনি আমার ফোনে খালি ফোন করে কি ব্যাপার বলেন না, বলেন না। আমি বলতেছি না, আমি এটা রাজি না, আমি জীবন অনেক কষ্ট করছি, অনেক কষ্ট দিন গেছে, আজকে ভাই হারাইছি, ভাই চলে গেছে, নিজের জিনিস আর হারাইতে চাই না।
একটা মানুষ কতটা অসহায় হতে পারে, ভাগ্যের কাছে অসহায়, পরিবেশের কাছে অসহায়, সামাজিকতার কাছে অসহায়, পরিবারের কাছে অসহায়, অথচ তার নিজের কোনো দোষ নেই, নিজের সন্তানের কাছে পর্যন্ত অসহায়। আমরা সবসময় বলে থাকি যে একটা মানুষের জীবনে ভুল থাকে, একটা মানুষের জীবনে অন্যায় থাকে, হ্যাঁ, একটা মানুষের জীবনে সফলতা থাকে, ব্যর্থতা থাকে, সবকিছু মানুষের জীবনে থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। কিন্তু এই যে মানুষটি স্বপ্ন নাম যার তিল তিল করে একটা সংসার করলো, কিছুই ছিল না, 18 টাকা দিয়ে তেঁতুল বিক্রি করে 10 টাকা হাজবেন্ডকে দিয়েছে সংসারে চাল কেনার জন্য, সেই গল্প কি তার ছেলে জানতো? যে ছেলেকে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, নিজে কাজ করে, নিজে টিউশনি করে, সেটা কি তার ছেলে জানতো? বাবা, বাবার ইজ্জতে লেগেছে, বাবাকে এভাবে ধরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, কিন্তু তার আগের রাতে মাকে যেভাবে মারা হয়েছে সেটা কি সে ছেলেটা জানতো না? বিউটি পার্লারে কাজ করে প্রতি মাসে যে টাকা নিয়ে আসছে সেটা দিয়ে সংসার চলছে, তার বড় একটা অংশ চলে যাচ্ছে হাজবেন্ডের নেশায় কিংবা সংসারের ভরণ পোষণে, তারপরেও সেই মেয়েটিকেই গঞ্জনা নিতে হচ্ছে এই সোসাইটিতে যে বিউটি পার্লারের কাজ সাধারণত খারাপ মেয়েরা করে এবং যে কাজটা করে তাকে নিয়ে সমাজে চলা যায় না, হাজবেন্ড তাকে বিরম প্রহার করছে, অন্যায়ভাবে অপমান করছে লোক সমাজে, তার টাকা দিয়ে নেশা করছে, তার টাকা দিয়ে সংসারে চলছে, তার টাকা দিয়ে সন্তানের লেখাপড়া হচ্ছে এবং তাকে অপমান নিতে হচ্ছে। যেই মানুষটাকে সে পেল তার জীবনদাসে ভালো একজন মানুষ হিসেবে, তার ছোট ভাই, এবং সেই ছোট ভাইকেও কোনো না কোনোভাবে চলে যেতে হলো সন্ত্রাসীদের হাতে, এবং সেই ছোট ভাইয়ের বিচার চাওয়ার জন্য সে এসছে থানাতে, সেখানে গিয়েও কিছু অসাধু পুলিশ কর্মকর্তার কাছে সে প্রচন্ডভাবে হেয় প্রতিপন্ন হওয়ার শিকার হচ্ছে এবং সেটা এখনো ঝুলন্ত অবস্থায় আছে, সে কি করবে কিছু জানে না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে জীবনের গল্প, আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই। তারপর কি করলেন? আপনার স্বামীকে তো ডিভোর্স দিয়ে দিলেন, আপনি আপনার ভাইয়ের জন্য লড়ার চেষ্টা করলেন, কোনো দিকে কোনো কুল কিনারা,
কোনো কুল কিনারা পাইতেছিলাম না। তারপরে আমার ভাইয়ের মারা যাওয়ার পর আমার হাজবেন্ডের বাড়ি থেকে লোকজন আসলো, আইসা বললো বউ যা হয়েছে হয়েছে, তোমার ভাইটা, যে ভাইটা তোমার পাশে ছিল সে কিন্তু এখন তোমার পাশে নাই, তুমি এখন কার কাছে যেতো, তোমার কেউ নাই, তুমি সংসারে ফিরে চলো। সংসারে ফিরে গেছি, আমাদের একটা মুন্সি মানে মসজিদে ইমাম সব ডাকে নিয়ে এসে আমার মামা শ্বশুর আবার বিয়ে পড়াই দিল।
বিয়ে পড়াই দিল মানে?
মানে কোনো আইনগত ভাবে হয় নাই, শুধু শরীয়ত মতো হয়েছে, বাসায় বসে বিয়ে পড়াই দিছে।
কার সাথে?
আমার হাজবেন্ডের সাথে।
আমার হাজবেন্ডের সাথে আবারও বিয়ে দিয়ে
আবার বিয়ে পড়াই দিছে।
আপনি আবার বিয়ে করলেন আপনার হাজবেন্ডকে?
করলাম।
কতদিনের গ্যাপে করেছেন?
8 মাসের।
8 মাসের গ্যাপে আবারও হাজবেন্ডকে বিয়ে করলেন, কেন করলেন?
আসল তো আমার কেউ নাই, বাবার টাকা নাই, পাশে সন্তান নাই, যে ভাইটা আমার ছিল সেও নেই, সত্যি আমার কিছু নেই, আর সে খারাপ হোক যাই হোক সেটা আমার সামনে।
সুতরাং খড়কুটের মতো যাই থাকুক ওটা জড়িয়ে ধরেই বাঁচতে হবে, বলেছিলাম না যে বাঙালি সরল নারী। ওকে, আপনার বিউটি পার্লারের কি হলো?
ফিরে আসার একটা শর্ত ছিল, পার্লারটা ছেড়ে দিতে হবে।
ফিরে আসা মানে?
মানে আমার মামা শ্বশুরা সবাই বললো আমার আব্বাকে যে বিয়ে এই পার্লার নিয়ে এত সমস্যা, আপনার মেয়েকে বলেন পার্লারটা বিক্রি করে দিতে।
আচ্ছা,
পার্লারটা বিক্রি করেন আর বউ বাড়িতে আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে, আর বাইরে যেতে পারবে না। তারপর আমি পার্লারটা বিক্রি করে দিলাম অন্য একজনের কাছে।
কত টাকাতে বিক্রি করলেন?
5 লক্ষ টাকা।
এই টাকা কি হলো?
আমার স্বামীকে দিয়ে দিচ্ছি।
এই মানুষটাকে তো আপনি জেনেছেন, তারপরেও কেন
না দিলাম? এবার তাদের বাড়ির থেকেও টাকা দিল, দিয়ে আমরা আবার 4 কাঠার জমি কিনছি, এখন বর্তমানে আমরা 40,000 টাকা ভাড়া পাই, লোন উঠে বাড়ি কমপ্লিট করছি, লোন পরিশোধ হবে, কিন্তু বাড়ি তো আর হবে না যদি না করি, এই টাকা আবার আমার স্বামী ভেঙে ফেলতে পারে। কিন্তু এবারে বাড়িটা আমার স্বামীর নামে, আমার নামে না, আমি ইচ্ছাকৃত ভাবে নেই, নাম দিয়ে কি হয়, দুইটা বাড়ি তো আমার নামে ছিল, সেগুলো তো আমার স্বামীর প্রয়োজনে বিক্রি হয়ে গেছে, এখন এটা তার নামই থাক।
ওকে, পরে একটা বাড়ি করলেন?
হ্যাঁ, এখন 1 বছর যাবত আমি, 1 বছর যাবত আমি আমার বাড়িতে আসছি, ফিরে আসছি, বাড়িও করছি, এবং এই 1 বছর আমিও শর্ত দিছি আমার স্বামীকে যে আমি পাল্লা ছেড়ে দিব, মানবো তার কথা, তার মানতে হবে, সে নেশা করতে পারবে না, আমার যদি কোনো অন্যায় থাকে ভুল হয় সে আমার মারতে পারবে, আমার বাবা মার কাছে বিচার দিতে পারবে, কিন্তু সে নেশা করতে পারবে না, আমি যদি বুঝতে পারি সে নেশা করছে আমি তার সংসার আর করবো না। এখন আমার স্বামী আল্লাহ রহমত আর কোনো নেশা করে না।
কতদিন যাবত নেশা করে না?
1 বছর আসছি, 1 বছর যাবত আমার স্বামী নেশা করে না।
That's very good news. আপনার সন্তানদের কি অবস্থা?
বড় ছেলেটা আলাদা হয়ে গেছে।
আপনাদের বাড়িতে থাকে না?
না, সে একটা ফ্ল্যাট ভাড়া করে আলাদা থাকে,
রোজগার করে কোথেকে?
রোজগার করে না, বাড়ি থেকে ওরে থাকার জন্য একটা ইউনিট দেওয়া হয়েছে, ওইটা ভাড়া নিয়ে ওইখানে ভাড়া দেয় আর বাড়ি থেকে সব খাবার টাবার নিয়ে যায়।
আলাদা করে দিলেন কেন?
আমি আলাদা করে দিইনি, ও ইচ্ছা করে আলাদা হয়ে গেছে।
আর ছোট ছেলেটা?
ছোট ছেলেটা এবার ক্লাস সেভেনে পড়ে, ওর রেজাল্ট খুব ভালো, ও ভালো ছাত্র। তো বড় ছেলের জন্য যা করছি ছোট ছেলের জন্য তা করতে পারতেছি না, সে সামর্থ্য আমার নাই। আমি এখন বাড়িতে বসা, তারপরও আমাদের বাসার সামনে এক ভাবি পার্লার করছে, তার পার্লার আমি পার্ট টাইম করি, দুপুর দুইটা থেকে রাতের নটা বন্ধ করি, 10,000 টাকা স্যালারি পাই।
এইসব করে আপনি তো পারেন, আপনার হাজবেন্ড কি করে?
সে এখন কিছু করে না,
এখনো কিছু করে না,
এখনো কিছু করে না, বাড়ি ভাড়া যা উঠে সেটা দিয়ে আমরা লোন পরিশোধ করি আর আমার টাকা দিয়ে ছেলেটার পড়াই। আর আমি পার্ট টাইমের ফাঁকে ফাঁকে যেন এবারে বিয়ে হইতেছে 5,000 টাকা পাই,
মানে আপনি ওই বিউটিশিয়ানের কাজটা করেন?
কাজটা করি, ওইটাতে সংসার চলে।
এইভাবে আপনার দিন চলছে?
হ্যাঁ এইভাবে দিন চলছে।
বড় ছেলের মুখোমুখি হন কখনো? বড় ছেলের সাথে?
হ্যাঁ একদিন দেখা হয়েছে, ও মোবাইলে আমার চোখে চোখ পড়ছে, ও মোবাইলে কি যেন কি করতে করতে সামনে থেকে কেটে গেছে।
কতদিন যাবত কথা হয় না বড় ছেলের সাথে?
4-5 মাস। একদম টোটালি একদিন আমার ছেলে রুমের ভিতর বাইরে থেকে কি যেন লাগাই দিছে গেটটা, তো ছেলে বলতেছে আমারে দেখে, এই সৌরভ এই সৌরভ, তাও বলতেছে না মা।
সৌরভ মানে আপনার ছোট ছেলেকে?
হ্যাঁ বলতেছে এই সৌরভ এই সৌরভ, তাহলে আমি ওর দিকে তাকাবো আর গেটটা খুলে দেবো। তারপর আমি ওর দিকে তাকাই দেখতেছি বাইরে থেকে লক করা, আমি গেটটা খুলে দিছি, সে মা বলে না। কিন্তু পরশু দিন সে আসছে, কেন আসলো কি কারণ আসলো জানি না, সে আমার পাশে সালাম করে বললো মা একটা কাজে যাই তোমার করে। আমিও যেন তার হাত আমার পায়ে লাগানোর সাথে সাথে সে অতীতে কি করছে সব ভুলে গেছি, তার মাথায় হাত বুলে দিয়ে বলছি আল্লাহ যেন তোমার মনের বাঞ্ছনা পূর্ণ করে, যে কাছে যাইতেছো আল্লাহ যেন তার সফলতা নিয়ে আসে।
ওকে কি বলবো, দিস ইজ দা আলটিমেট লাইফ স্টোরি প্রিয় শ্রোতা। উনি এখন ভালো আছেন, ভালো থাকার জায়গাটা এরকম যে সন্তান, বড় সন্তানের সাথে একটা দূরত্ব আছে তার, হাজবেন্ড কিছুদিনের জন্য ভালো বছর খানেক যাবৎ, একটা মাথা গোঁজার ঠাই হয়েছে তার। আপনার বয়স এখন কত সব মিলিয়ে?
34 পার হয়ে 35।
এই 35 বছরের জীবনের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদেরকে কি শেখাবে? আমরা শুধু আজকের এই জীবনের গল্পে একটা জিনিস যদি লক্ষ্য করে দেখি, একটা মেয়ের ত্যাগ একজন সন্তান হিসেবে কত বড় হতে পারে, কন্যা জায়া জননী বলে একটা ব্যাপার আছে, কন্যা হিসেবে কত বড় হতে পারে, একজন জায়া হিসেবে কত বড় হতে পারে এবং জননী হিসেবে কত বড় হতে পারে। সন্তানের হাতে প্রহার একটা মার, এটা যে কত বড় কষ্টের, এই কথাগুলো বলতে গেলেই আসলে খুব নিজের নিজেকে খুব খুব লজ্জিত মনে হচ্ছে। এবং এটা একজন মা তার জায়গা থেকে কত বড় স্যাক্রিফাইস, জায়া মানে হচ্ছে স্ত্রী হিসেবে তার স্বামীর জন্য কত বড় স্যাক্রিফাইস। আমি ড্যাম শিওর আপনার হাজবেন্ড সম্পর্কে আপনি যেটা বলেছেন আজকে নেশার দিক নিয়ে, অনেক কিছু আপনি গোপন করে গেছেন, অনেক কিছু আপনি বলেননি আজকে, এবং এই মানুষের সাথে সে ঘর করছে, গোপন করে গেছে সে নিজের জন্য, নিজের সম্মানের জন্য অনেক কিছু সে বলেনি। তার হাতে যে নিপীড়ন, এবং কন্যা হিসেবে তার বাবা এবং তার মায়ের বা তার পুরো পরিবারের যে ভুল, মেয়েটা বুঝেই উঠলো না বিয়ে জিনিসটা কি, তার আগে তার সন্তান হয়ে গেল। এই যে কন্যা হিসেবে অত্যাচার, জায়া হিসেবে অত্যাচার, জননী হিসেবে অত্যাচার, প্রত্যেকটা অত্যাচারের পেছনে এই মানুষটার যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস একজন বাঙালি নারী করতে পারে এত বড় ত্যাগ করে? আপনি মানে আমি কি বলবো, আমি জানি না, আপনাকে এই প্রশ্নটা আমার করা উচিত বলে আমি করছি। তারপরে এই মানুষগুলোর সাথে আপনি আছেন, কেন আছেন বলেন তো? আপনি তো চাইলেই নিজে নিজে সেপারেট হয়ে যেতে পারতেন, আপনার আয় করার সামর্থ্য আছে, কোনো না কোনো ভাবে আপনি একক ভাবে বাঁচতে পারতেন, পার্লারে জব করেছেন, পাইতেন এবং এখনো আপনি পান, আপনি তো আলাদা হয়ে যেতে পারতেন, কেন করেননি?
একা থাকার মধ্যে কোনো আনন্দ নেই,
কিন্তু আপনি মানুষগুলোর সাথে কি?
হ্যাঁ আমি কষ্ট হোক দুঃখ হোক এরাই আমার স্বামী, আমার সন্তান, আমারই সব।
তাদেরই বোধহয় হোক, প্রিয় শ্রোতা এই হচ্ছে স্বপ্নের জীবনের গল্প। হয়তো আপনারা তাকে বোকা বলতে পারেন, হয়তো আপনাদের কাছে সে অপরিসীম ত্যাগের একজন মানুষ, কিংবা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে ও যে অত্যাচার সহ্য করছে সেজন্যই ওর ওর উপর অত্যাচারগুলো একের পর এক আসছে, কিন্তু কি বা করতে পারতো? কোথায় যাবে, কার কাছে সে মাথার ঠাই গুঁজবে? আইনের কাছে, সেখানে গিয়ে তো সে ধরা খেয়েছে। সমাজের কাছে, কোনো সমাজ কি তাকে ভালো বলেছে? পরিবারের কাছে, সেখানে গিয়ে তার ঠাই আছে? যাই হোক, এই হচ্ছে একজন বাঙালি নারী। আমরা ফিরে আসব একটু পরই, ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। তাকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ছোট্ট এই গানটার পরপরই।
জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করিনি আমার ঈশ্বর। অপরূপ এই সৃষ্টি জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করিনি আমার ঈশ্বর। তোমাকে করেছে মহিমান্বিত জানিয়া তোমায় মায়ের রূপ, তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বসুখ। তোমাকে করেছে মহিমান্বিত জানিয়া তোমায় মায়ের রূপ, তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বসুখ। হে নারী তুমি অত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ তুমি। হে নারী তুমি অত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ তুমি। সমাজ করার কারিগর তুমি, তোমারই মুখই বিশ্ব সুখ। নারীকে কেবলি প্রেয়সীর মন অনন্ত প্রেমী অবগাহন, নারীকে কেবলি বনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। নারীকে কেবলি প্রেয়সীর মন অনন্ত প্রেমী অবগাহন, নারীকে কেবলি বনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরূপ, প্রেমের বলয়ে রেখেছে চড়ায় সংসারে যত দুঃখ সুখ। ও হে নরাধন বুঝিতে কখন নারী জাতির বংশী আসন, শোষণ শাসনে বাঁধিয়া তাহারে পৌরুষে করো কালী লেপন। ইত্যাদির যারা দিয়াছে আজ নারীকে পণ্য রূপ, নারীর রূপের জলুস ফেটিয়া দুহাতে করেছে অর্থ লুট। এ নারী তুমি অত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ তুমি। হে নারী তুমি অত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ তুমি। সমাজ করার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ। হে নারী তুমি দেখো তাকায় ইতিহাস করে সাক্ষ্য দান, নজরুল বলে করলেন যত আধিক নারীর অবদান। ওহে নারী তুমি দেখো তাকায় ইতিহাস করে সাক্ষ্য দান, নজরুল বলে করলেন যত আধিক নারীর অবদান। বিবি খাদিজা বিবি আয়েশা মহিষি কত মহৎপ্রাণ, জ্ঞানের আলোয় উৎফাসিত কর্ম করেছে মহীয়ান। এমন এগুবে দেশ জাতি আজ যদি থাকে সংশয়, সমাজ গড়ার কারিগর যদি চার দেয়ালে বন্ধুরয়। নেপোলিয়ন কবে বলেছিল বটে উন্নয়নের চাবি কাঠি, উন্নত জাতি উপহার দিয়া দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ তুমি। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ তুমি। সমাজ করার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা,
একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল
খেলো যদি বন্ধু হবে কখনো তিনি কখনো জড়িয়ে তুমি এগিয়ে যাবে যদি খেলো তবে তব আছে তো কোনো ক্ষতি নেই এলো চলে তুমি তো হারাবে সুখ চুরিতে দুষ্টুরিতে থমকে যাবে আবারে কবে
উঠো আয়না দেখো কত সুন্দর তুমি
ঘড়ি দেখ কয়টা বাজে হিসেব আছে
কেন রাত দশটা
উফ তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা এত রাতে কোন পার্লারটা খোলা আছে
শোন এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
কিভাবে
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট এটি ত্বকের পাঁচ স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে ভালো রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
আপনার সেলফোন টু ওয়্যারলেস ইন্টারনেটও চান ওয়াইফাই এমনকি টিভি এসি গাড়িও কন্ট্রোল করছেন তার ছাড়াই
তাহলে কম্পিউটারটিকে কেন তারের কাছে আটকে রাখবেন নিয়ে ফেলুন তিন বছরের ওয়ারেন্টি সহ লজিটেক ওয়ারলেস কিবোর্ড মাউস কল করুন 01730334165 আর উপভোগ করুন সারপ্রাইজ ডিসকাউন্ট একটি কম্পিউটার সোর্স
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close-Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ কারণ Close-Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল Close-Up
Close-Up presents Hello 8920 Close-Up The closer, the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
প্রিয় শ্রোতা আমরা ফেসবুক থেকে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি কমেন্টসগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই অর্পা অপশ্বরী লিখেছে স্বপ্ন আপার জীবনের গল্প আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়েছে একটা মানুষ কি করে জীবনে এত কষ্ট সহ্য করতে পারে আল্লাহ আপনার সহায় হোক জীবন তরী লিখেছে স্বপ্নের উচিত ছিল নিষ্কর্মা স্বামীকে ছেড়ে দেয়া অবশ্যই ওনার স্বামীর বিচার হওয়া উচিত ছিল ঝিনুক ঝর্ণা লিখেছে একটা ছেলে কি করে তার মাকে আঘাত করতে পারে এমন অপদার্থ সন্তান যেন আর কারো ঘরে জন্ম না নেয় মক্কর হোসেন লিখেছে ক্ষমা মহৎ গুণ কিন্তু স্বপ্ন যেভাবে তার স্বামী এবং সন্তানকে জঘন্য অপরাধের পরেও ক্ষমা করে দিল সে ঘটনা দুনিয়াতে নজিরবিহীন এ কেবল একজন ভালো স্ত্রী এবং মায়ের পক্ষেই সম্ভব শহীদুল কায়সার লিখেছে আমাদের দেশে কি আইন নেই স্বপ্নের ছোট ভাইকে যারা মেরে দিল আইনের লোক হয়েও যারা স্বপ্নের সাথে খারাপ আচরণ করলো তাদের বিচার হওয়া উচিত শান্তা ইসলাম লিখেছে স্বপ্নের সন্তান একদিন তার সব ভুল বুঝতে পারবে এবং মাকে আঘাত করার শাস্তিও সে পাবে স্বপ্ন আপার জন্য শুভকামনা জ্যোতিকা জ্যোতি লিখেছে আপু তোমাকে স্যালুট জানাই তুমি আমাদের নারী জাতির অহংকার তুমি পুরুষ শাসিত সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ তুমি সব ক্ষেত্রেই পারদর্শী সবুজ শেখ নামের একজন বন্ধু লিখেছে আপু তোমার মতো আত্মনির্ভরশীল মা বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক তোমাকে হাজার সালাম জানাই রায়হান কবির লিখেছে গল্প শুনে চোখের জল গড়িয়ে পড়েছে আপুর জীবনকে আরো যেন কোনো কান্নায় স্পর্শ না করে সুবর্ণা স্বপ্ন নামের এক বন্ধু লিখেছে অল্প বয়সে বিয়ে দেবার কারণেই স্বপ্ন আন্টি সারা জীবন ধরে কষ্ট করেছে তার গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত আন্টি কষ্ট ভুলে নিজের মতো করে এগিয়ে চলুন আপনি অবশ্যই সফল হবেন এরকম অনেক অনেক কমেন্টসে ভরে গিয়েছে আমাদের ফেসবুক হাজার হাজার কমেন্টস আপনারা নিশ্চয়ই জানেন। এবং আজকে বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা ছিল, সেই খেলা উপেক্ষা করেও হাজার হাজার মানুষ ফেসবুকে এসছেন এবং কমেন্টস দিয়েছেন আমাদের এই শোটাতে, স্বপ্নের জীবনের গল্প শুনেছেন। শ্রোতারা তো এখানে বিভিন্ন রকমের কমেন্টস করলো, তো আপনার কিছু বলার আছে শ্রোতাদের উদ্দেশ্যে কিংবা আপনার হাজবেন্ডের উদ্দেশ্যে কিংবা পরিবারের যে কোনো মেম্বারদের উদ্দেশ্যে?
হ্যাঁ, পৃথিবীর মধ্যে যত সন্তান আছে সবাইকে বলতেছি, একজন মা যে কষ্টটা করে পৃথিবীর বুকে কেউ করে না, সেই মায়ের গায়ে যেন কেউ কোনোদিন হাত না উঠায়। আর যে স্ত্রী তার স্বামীর জন্য এত কিছু করে, সেই স্বামীও যেন তার গায়ে হাত না উঠায়, তারে হেনস্থ না করে। আমার আর বলার মতো শুধু আমার ছোট ভাইটার জন্য একটা বিচার পাই, একটা সুবিচার যেন পাই। শুধু বিচার না, আমার ছোট ভাইটা যে আমার জীবনে একমাত্র সাথী ছিল, আমার পাশে যে ছিল সব সময় তার 8-10 বছর বয়স থেকে, সেই ভাইটাকে পৃথিবী থেকে সরাই দিছে শুধু কিছু টাকার জন্য। আমার ছোট ভাইটার জন্য সবাই যেন দোয়া করে যেন আমি সুবিচার পাই।
অনেক ধন্যবাদ স্বপ্ন আপনাকে। প্রিয় শ্রোতাই হচ্ছে স্বপ্নের জীবনের গল্প এবং স্বপ্নের জীবনের গল্প নিয়ে আপনাদের কথা এবং তার পরিপ্রেক্ষিতে স্বপ্নের কথা। গত সপ্তাহে আমাদের এখানে যিনি অতিথি হয়েছিলেন তার সম্পর্কে আমরা অসংখ্য অসংখ্য ফোন কল পেয়েছি, আপনাদের কমপ্লিমেন্ট পেয়েছি, সেগুলো আমরা একটু শুনবো এবং শোনার পরপর আমরা এখানে যারা হেলোইন 920 তে আসতে চান তাদের কথাগুলো একটু শুনবো, শুনে আজকের মতো বিদায় নেব। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন হেলোইন 920 তে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আগামী পর্বে আবারও কথাবন্ধু কিবরিয়া, কথাবন্ধু শাকিল এবং আমার টিম মেম্বাররা সহ ফিরে আসব এবং সাথে থাকবে একজন অতিথি যার জীবনের গল্প হয়তো আমাদেরকে চোখে আঙুল দিয়ে জীবনের আরেকটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
আমার নাম জিনা, ইমরুল ভাইয়া আসছিল, ওনার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। ইমরুল ভাইয়ের ক্ষমার কথা শুনে একটা জিনিস শিখতে পেরেছি, কেউ যদি খারাপ আচরণ করে তাহলে মনে কোনো কষ্ট রাখতে নেই, ক্ষমা করে দিতে হয়।
আমি রিবন, ইমরুল ভাইয়ের গর্ব শুনে মনে হচ্ছে আমার চেয়ে অনেক দুঃখী মানুষ রয়েছে, আর তার কথা শুনে কান্না ছাড়া কোনো ভাষায় ছিল না। দয়া করে আল্লাহ তাআলা তাকে শান্তি দান করুন।
আমার নাম ইমরান, প্রোগ্রামটা শুনলাম ইমরুলের, এত পরিমাণ কষ্ট পেয়েছি যে আসলে সেটা বলার মতো না। এই দুঃখের সময় যদিও আমি হেল্প করতে পারি, একটু সহানুভূতি দিতে পারি, এর জন্য আমি ইমরুলের সাথে কথা বলতে চাই।
আমার নাম মোহাম্মদুর রহমান, মানুষ এত কষ্ট সহ্য করতে পারে ইমরুলের কাছে শুনলাম, তোমার কথা শুনে আমার সেন্স হারাই গেছে, বেঁচে থাকলো কেমনে আল্লাহ জানে আর ওই জানে।
আমার নাম মোহাম্মদ শরীফ মজুমদার, ইন্দুল ভাই যে বলছে লাইট সাথে হয়েছে কিন্তু তাছাড়া হাই কোর্টে যে আপিল করছে 2-3 হাজার দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করি যাওয়ার মামলাটা খালাস পাই যাবো। ইন্দুল ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ওই যে এই মামলাটা নিয়ে আর কোনো টেনশন না করে।
আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমি ইন্দুল ভাইয়ের গল্পটা শুনে আমি অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক ভালো লাগছে।
আমার নাম মাইনুদ্দিন মানিক, আজকে এই গল্পটা শুনলাম, ওর জীবনটা খুবই কষ্টের, মেয়েটাকে এত বেশি ভালোবাসা করে এইভাবে অন্যের হাতে তুলে দিতে পারে সেটা অসাধারণ, অভাবনীয়।
আমি মোহাম্মদ রফিক, ইমরুল ভাইকে সেলুন, ওনার মধ্যে প্রেমিকে সেলুন, উনি নিজে ভালোবাসা মানুষটাকে অন্যের হাতে তুলে দিয়ে উনি একটা খুব ভালো কাজ করছে। ইমরুল ভাই আপনি ভালো থাকবেন, দোয়া করি।
সাইফুর রহমান, ইমরুল ভাইয়ের ঘটনা শুনে মানে উনি যে অযথা দিন কেটে যে মানুষকে ক্ষমা করছে, ওনার এই যে ক্ষমার মহাৎ একটা গুণ দেখাইছে উনি।
আমি শ্রেণী থেকে বাবু বলতেছি, ইমরুলের জীবনের গল্পটা আমি শুনছি, ইমরুল ভালোবাসার জন্য যে স্যাক্রিফাইস করছে আমি তা কখনো পারতাম না।
আমার নাম কালাম, আমি কথা বলছি সৌদি আরব থেকে। ইমরুল ভাইয়ের ঘটনাটা শুনলাম, সত্যি খুব দুঃখ লাগছে, আপনি এগিয়ে যান, আমাদের দোয়া আছে আপনাদের সাথে, আপনি ভালো থাকবেন।
আমি মোহাম্মদ শহীদুর রহমান, ইন্দুল ভাইয়ের গল্পটা শুনলাম, তো অনেক কষ্ট পাইছি, দোয়া করি যেন ইন্দুল ভাই ভবিষ্যতে সুখে থাকে, সে যেন তার মামলা থেকে সরে আসতে পারে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জেল মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমি সজীব বলছি, আমি একটি রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলছিলাম। এক বোঝা সে তার ইচ্ছে চলে আসে, চলে আসবো তাকে আমি রিসিভ করি না, সে দেশে চলে যায়, সে আত্মহত্যা করে। জানাইতে চাই যে আমি কোন ছেলে কোনো মেয়ে রং নাম্বারে কোনো কারোর সাথে সম্পর্ক করে না উঠে। দয়া করে আপনাদের অনুষ্ঠানে আমাদের কথা বলার সুযোগ করে দিতেন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ জানাতুল ফরদিস ইউনিকা। আমি ছোটবেলা থেকে খুব খুব কষ্ট করে বড় হয়েছি, যে আমার বাবা আমাকে আমি কখনো একসাথে পাই নাই। মানুষের লাঞ্ছনা গঞ্জনা পেয়ে আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়েছে। হয়তো আমার এখন অনেক সুখ হতে পারে, তাই আমি চাই দুঃখ এবং সুখকে মিলিয়ে সবার মাঝে আমার এই কথাগুলো একটু বলতে। প্লিজ আপনারা আমাকে একটু সুযোগ দিন।
আমার নাম মোহাম্মদ বরহান উদ্দিন। আমি একজন ক্ষত দরিদ্র ঘরের সন্তান। পর্যায়ে আমি একটা মেয়ের সাথে অনেক রিলেশন হলো, তার জন্য আমি বাবার দেওয়া ল্যাপটপ বিক্রি করছি সুদে টাকা মানুষ থেকে নিছি। আমার সব কিছু আমার থেকে দূরে চলে গেছে। হ্যালো 8920, দয়া করে যদি একটু আপনাকে চাল দেন।
আমার নাম আঞ্জিরা। শিশু কলেজে মা বাবা মরে গেলে একটা শিশুর যে কি কষ্ট হয়। আমার বয়স 10 থেকে 11 বছর, তখন আমার বিয়ে দিচ্ছি ভালো বিবাহ। ওখানে অনেক নির্যাতন, অনেক কষ্ট, জ্বালা করা মানে অনেক কিছু আমার। এই জন্য এই কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমি মোহাম্মদ হোসেন। আমি একজন ডাকাতির সাথে জড়িত এবং আমি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং আমি নারী নির্যাতনের সাথে মারক জড়িত। আমি এখন অন্ধ হয়ে গেছি। আমার জীবনের কাহিনী আমি এই 8920 বলতে চাই।
কথাগুলো শুনলে অনেক শ্রোতারা তাদের ভুলগুলো সংশোধন করতে পারবে। ভাইয়া প্লিজ একটু আমার কথাগুলো শুনলে।
আমি শাহজাহান। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করি। ছাত্ররা যখন রেজিস্ট্রেশন করেন লাইনে থাকতে, তখন আমার নাম ভুল দেওয়া যায়। তখন বললে তারা বলে পরে ঠিক করা হবে। তারপর যদি পাসপোর্ট এখন বলেন আমাকে, আমার সাথে ঠিক করা হয়নি। আমি এখন কোনো কলেজে ভর্তি হতে পারতেছি না, তাই আমি আমার গল্প বলতে চাই।
আমার নাম তহমিনা। ছোটবেলা আমার আব্বা আমার 3 মাসে গর্ভরেখা মারা গেছে। মায়েরও ভালোবাসা পাইনি, মানুষ কাছে মানুষ হয়েছি, কাজের মেয়ের মতন রাখছে। বিড়ি বানাই বানাই আমি আমার মার কাছে আমি 8 টাকা খোরাকি দিয়ে খাইছি। এমন এক ছেলের কাছে বিবাহ দিচ্ছে, সে রাত দিন জুয়ার দিতে। আমি এই স্বামী নিয়ে অনেক কিছু বাঁচিয়ে আছি। আমি আপনাকে ওই থেকে আমি আমার দুঃখের কাহিনীগুলো আমি শেয়ার করতে চাই।
আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। মানুষ অন্ধকার জগতে কিভাবে ঢুকে, কিভাবে বাইরে, নারীর কবল পরে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়, মানুষ কতটা নির্গম দিতে পারে, আমার জীবনের এই গল্পগুলো রেডিও মাধ্যম থেকে বলতে চাই। প্লিজ আপনার একবার সুযোগ দিন আমাকে।
আমার নাম শামসুন নাহার। আমি একজন গার্মেন্টস শ্রমিক, একজন স্কুল ছাত্রী ছিলাম। প্রেম করে বিয়ে করি। আমার স্বামী আমার সাথে 12 বছর সংসার করে, কিন্তু এখন সে আরেকটি বিয়ে করছে। অনেক অত্যাচার করে ঘর থেকে বের করে দিচ্ছে। আপনারা যদি আমাকে সুযোগ দেন, অনেকগুলো আপনাদের কাছে আমি বলতে চাই।
যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, জানে আর কেউ জানে না। প্রাণ
হইতে আজ অবধি একদিনও পাইলাম না, যে যাহারে ভালোবাসে ব্যবহারে যাই জানা, যে যাই জানা কোন জানে আর কে লইয়া গলে ঘটল কি যন্ত্রণা, জানো বন্ধু ভাই আমি তোমায় পাব পাব বলে, ইহ জন্ম গেল বিফলে প্রেমের ফাঁসি লইয়া গলে ঘটল কি যন্ত্রণা, মন জানে আর কে জানে না।
Close up. The closer, the better. আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
This track was downloaded from FusionBD.com.